This track was downloaded from FusionBD.com.
আজ হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে মেন্টোস বার। মেন্টোস বাতি জ্বালাও শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসিফ এন্তাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ইনবক্স কিং রাজীব হাসান। যখন রাজীব হাসানের কথা বলি তখন আমার মনে হয় যে শ্রোতাদের কাছে রাজীব হাসানের কথাগুলো একটু খুলে বলা দরকার, শ্রোতাদের কাছে খুলে বলা দরকার। মেন্টোস বাতি জ্বালাও শোটা আমরা কি ভয়াবহ সংগ্রামের মধ্য দিয়ে করি, মেন্টোস বাতি জ্বালাও শো করতে গিয়ে আমাদের কি কি সমস্যা পোহাতে হয় রাজীবকে নিয়ে একটু বুঝায় আমাদের শোটা, একটা লাইভ রেডিও শো কিভাবে প্রচারিত হয়। আমাদের শোর একজন প্রডিউসার আছেন, তার নাম হচ্ছেন জাহিদ হাসান। পৃথিবীর সমস্ত শোর একজন প্রডিউসার থাকেন, আমাদের শোরও প্রডিউসার হচ্ছেন জাহিদুল ইসলাম, আমাদের শোর প্রডিউসার। আমাদের শো যখন শুরু হবে তার কিছুক্ষণ আগে থেকে জাহিদ আমাদেরকে ইনস্ট্রাকশন দিতে থাকেন। যেমন শো শুরু হওয়ার 15 মিনিট আগে জাহিদ বলতে থাকে 15 মিনিটস টু গো, 5 মিনিট পর জাহিদ আবারও বলে 10 মিনিটস টু গো, তারপর আবারও বলে 5 মিনিটস টু গো। আমরা তখন বুঝে যাই শো শুরুতে আর 5 মিনিট বাকি আছে, আমরা তখন স্টুডিওতে ঢুকে পড়ি। স্টুডিওতে ঢোকার পর যেটা হয়, 5 মিনিট, 1 মিনিট, 2 মিনিট করে 5 মিনিট পার হতে থাকে, ঠিক যখন শো শুরু হওয়ার জাস্ট 1 মিনিট মানে 60 সেকেন্ড সময় বাকি, তখন জাহিদ আমাদেরকে বলতে থাকে কাউন্টডাউন ফলো বলে। সে গোনা শুরু করে 60, 59, 58, 57, 56, 55। এইভাবে জাহিদ যখন কাউন্টডাউন দিতে দিতে 30 আসে, তখন রাজীব হেডফোন খুলে বলে বস আমাকে একটু বাথরুমে যেতে হবে। ফলে কি হয়, ফলে প্রতি সপ্তাহে আমাদের শো শুরু করতে দেরি হয়। তো এই দেরি হওয়ার কারণে আমরা ঠিক করেছি যে এভাবে দিনের পর দিন চলতে পারে না, আমরা যে কোনো ভাবেই হোক এই সমস্যার সমাধান করব। মানুষের বাথরুম আসলে একটা রহস্যময় ব্যাপার, বাথরুম এবং ঘুম দুইটাই রহস্যময় ব্যাপার। কখন কখন কোনটা আমাদেরকে ডাকবে আমরা ঠিক জানি না। আমরা যেমন জানি না কখন আমরা প্রেমে পড়ব, আমরা যখন জানি না কখন আমাদের মনে প্রেমের ডাক আসবে, আমরা ঠিক তেমনি জানি না যে কখন আমাদের ঘুম পাবে, কখন আমাদের বাথরুম পাবে। এবং রাজীবেরও তাই হয়, ও শো শুরু করারও খুবই অ্যাটেন্টিভ একটা ছেলে। ও যে কাজটা করে রাজীব, যে কোনো কাজ অসম্ভব মনোযোগ দিয়ে করে, খুব সিরিয়াসলি করে যে কোনো কাজ। এবং শো শুরু হওয়ার মাত্র 1 ঘন্টা আগে আমি ABC রেডিওতে আসি, সেখানে রাজীব আসে কম পক্ষে 3 ঘন্টা আগে। কিন্তু তারপরেও এমনই দুর্ভাগ্য, শো শুরু হওয়ার ঠিক 30 সেকেন্ড আগে কোনো এক বিচিত্র কারণে রাজীবকে টয়লেটে যেতে হয়। এটা এক ধরনের মানে এক ধরনের সাইকোলজিক্যাল ব্যাপার। এই সাইকোলজিক্যাল ব্যাপার থেকে বের হওয়ার আমরা অনেক চেষ্টা করেছি, রাজীবকে আমরা নিয়ে গিয়েছি সাইকিয়াট্রিস্টের কাছে, সাইকিয়াট্রিস্ট এটার কোনো সমাধান করতে পারেননি। আমরা রাজীবকে নিয়ে গেছি খাদ্য ও পুষ্টিবিদের কাছে, তিনিও এটা সমাধান করতে পারেননি। আমরা এমনকি গ্যাস্ট্রোলিভারের ডাক্তার পর্যন্ত রাজীবকে দেখিয়েছি, তিনিও রাজীবের এই সমস্যার কোনো সমাধান করতে পারেননি। কিন্তু তা বলে মেন্টোস বাতি জ্বালাও শো তো প্রতিবার 5, 6, 10 মিনিট দেরি করে শুরু হতে পারে না, কোনোভাবেই পারে না। এর জন্য আমরা ঠিক করেছি, আমরা দুটো স্টুডিও থেকে মেন্টোস বাতি জ্বালাও শো প্রচার করব, একটি মেইন স্টুডিও আর একটি অস্থায়ী স্টুডিও, সেটি থাকবে আমাদের ওয়াশরুম যেটা, সেই টয়লেটে, যাতে রাজীব শো শুরুর সময়টা ওইখান থেকেই আমাদের সাথে যোগ দিতে পারে। কাজেই এই প্রথমবারের মতো আমরা একটা দুঃসাহসিক কাজ করতে যাচ্ছি, আমরা সরাসরি রাজীব আমাদের সঙ্গে যোগ দেবেন টয়লেট থেকে। হ্যালো রাজীব। হ্যালো রাজীব, আমাদের শো শুরু হয়েছে বস। বস সন্দীপ শো শুরু হয়েছে, একটু কথা বলেন। হ্যালো রাজীব, রাজীব আমার না জাহিদ, আমরা আবার মেইন স্টুডিওতে ফিরে আসি। রাজীব হয়তো একটু মানে আমি জানি না রাজীব মাইক্রোফোন কোথায় ধরছে, আমাদের বোধ হয় রাজীবকে একটু প্রশিক্ষণ দিতে হবে যে ও বোধ হয় হ্যান্ড শাওয়ার এবং মাইক্রোফোন দুটো আলাদা করে ফেলছে, দুটার মধ্যে প্যাচ লাগাই ফেলছে, যার ফলে আর কি এরকম একটা শব্দ চলে আসছে। তবে আমি আমার শ্রোতাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, প্লিজ শ্রোতা ভাই বোন বন্ধুরা, রাজীবকে নিয়ে হাসাহাসি করবেন না। প্রত্যেকটা মানুষের জীবনে বাথরুম আছে, মানুষের জীবনে যেমন জন্ম থাকলে মৃত্যু থাকবে, তেমনি একটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবনে বাথরুমও থাকবে। হোক সে রানী এলিজাবেথ, তাকেও বাথরুমে যেতে হয়। হোক সে অ্যাঞ্জেলিনা জোলি, তাকেও বাথরুমে যেতে হয়। হোক সে আমাদের করাইল বস্তির আম্বিয়া খাতুন, তাকেও বাথরুমে যেতে হয়, রাজীবকেও বাথরুমে যেতে হয়। বাথরুম কোনো ছেলে খেলার বিষয় না, বাথরুম মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা যদি ধরে নেই যে আমাদের বাংলা, আমরা যারা বাংলাদেশে বাস করি তাদের গড় আয়ু যদি 60 বছর হয়, তাহলে আমরা 20 বছর কিভাবে কাটাই জানেন? আমরা 20 বছর ঘুমিয়ে কাটাই। আর একটা মানুষ তার হোল লাইফ টাইমে বাথরুমে কাটায় 3 বছর। মানুষ থাকলে তার যেমন পেটের ক্ষুধা থাকবে, তেমনি মানুষ থাকলে, জীবন থাকলে, সেই জীবনে প্রাণ থাকলে, বিশেষ করে রাজীবের মতো প্রাণবন্ত ছেলে থাকলে তাকে বাথরুমে যেতেই হবে। যাই তো আমরা আবারও রাজীবের সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করি। রাজীব, হ্যালো রাজীব, বস আমাদের শো শুরু হয়ে গিয়েছে, আমরা বাথরুমে একটা অস্থায়ী স্টুডিও স্থাপন করেছি, আপনি দয়া করে, হ্যালো বস, বস আপনি দয়া করে মাইক্রোফোনটা আপনার মুখের কাছে নিয়ে আসেন বস, মানে আপনি মুখ বলতে বুঝেছি। আমার মনে হয় এই বন্ধ করো, বন্ধ করো, এটা যাই একটু মাস হয়ে যাচ্ছে। রাজীবকে একটু আমাদের আর একটু ট্রেন আপ করতে হবে। রাজীব যেহেতু মানে আমাদের মানে আমাদের যেহেতু প্রডিউসার এই শোর একজন, আমাদের মনে হয় যে দুইজন প্রডিউসার কে আমাদের নিয়োগ দিতে হবে, কারণ একজন মেইন স্টুডিও থেকে আমাদের এই শোটা চালাবে, আর রাজীবের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট দরকার যে আর কি কনসোলটা চালাবে। আমাদের কনসোল চালাতে গিয়ে রাজীব ভুলভাল করে ফেলছে, মাইক্রোফোন হেডফোন সবদায় গুলাই ফেলছে, যে কারণে বারবার এরকম একটা মানে একটা অসাংবিধানিক একটা মানে কি বলবো একটা অভদ্র শব্দ চলে আসছে। তারপর আমরা ওয়েট করছি রাজীব বরং বাথরুম থেকে বের হোক, বের হলে আমাদের মধ্যে রাজীব হাসান যোগদান করবেন আমরা এই আশা করছি। এবং আমি আবারও আমাদের শ্রোতাদেরকে অনুরোধ করছি, প্লিজ রাজীবকে পচিয়ে কেউ SMS পাঠাবেন না, রাজীবকে নিয়ে প্লিজ কেউ হাসাহাসি করবেন না, রাজীবকে নিয়ে প্লিজ কোনো নোংরা অশ্লীল কথা বলবেন না, রাজীবকে নিয়ে কোনো কথা বলার আগে নিজের বুকে একবার হাত দিয়ে বলেন আপনি কি বাথরুম করেন না। রাজীবেরও বাথরুম পায়, বাথরুম যে কোনো মানুষের জীবনের একটা স্বাভাবিক অংশ, এবং বাথরুম জিনিসটা কি পরিমাণ স্বাভাবিক আমি আপনাদেরকে বুঝাই, যে আমি যেটা বলছিলাম যে মানুষটা জীবনের পুরো 3টা বছর যদি তার আয়ু হয় 60 বছর, তাহলে তার জীবনের পুরো 3টা বছর তাকে বাথরুমে কাটাতে হবে। একইভাবে একটা মানুষ যেমন 20টা বছর তার জীবনে ঘুমিয়ে কাটায়। আমাদের আমরা মাঝখানে এই নিয়ম করেছিলাম, রাজীবকে আমরা স্টুডিওতে বেঁধে রাখতাম যাতে রাজীব কোনো অবস্থাতে বাথরুমে যেতে না পারে। তেরকম একবার রাজীবকে বেঁধে রাখা হয়েছিল, বেঁধে রাখার পর রাজীব হাউমাউ করে কান্নাকাটি শুরু করল, এবং হাউমাউ করে কান্নাকাটি করার পর আমাদেরকে আমাদের মনে হল যে এই কাজটা খুবই অমানবিক হয়ে যাচ্ছে। এবং বাথরুম নিয়ে শুধু রাজীব না, বাথরুম নিয়ে আমাদের যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বা যারা স্কুলে বাচ্চারা পড়ে তাদেরকেও খুবই প্রবলেমে পড়তো। আমরা যখন একটা ক্লাসরুমে ক্লাস নিতে দেখি টিচারদেরকে, তখন বাচ্চারা প্রায় হাত তুলে বলে যে আমি বাথরুম করতে যাব, টয়লেটে যাব। এবং এক পর্যায়ে টিচাররা খুবই বিরক্ত হয়ে যায় যে বারবার কেন, মানে বাচ্চাদের নিয়ম কি, একটা বাচ্চা যদি বাথরুম যেতে চায় আরো দশটা বাচ্চা সাথে সাথে এসে বাথরুমে যেতে চায়। এবং ফলে টিচাররা স্পেশালি আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলে, যেগুলি খুব নামি দামি স্কুল, যেসব স্কুলের নিয়ম কানুন অত্যন্ত কড়া, সেই সব স্কুলে নিয়ম করে দেওয়া হয়েছিল যে কোন অবস্থাতে যখন ক্লাস চলবে তখন ছেলেরা বা মেয়েরা কোনো অবস্থাতে বাথরুমে যেতে পারবে না। এবং এই নিয়মটা কলকাতাতেও করা হয়েছিল একবার, যে স্কুল চলার সময়ে, ক্লাস চলার সময় কোনো বাচ্চা বাথরুমে যেতে হবে না। দুই ক্লাসের মাঝখানে যে ব্রেকটা থাকবে, কারো যদি ওয়াশরুমে যেতে প্রয়োজন হয় তাহলে সে ওই ব্রেকে যাবে। এরপর কলকাতায় একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল। এই নিয়মটা করার পর অনেক বাচ্চা তার বাথরুম আটকে রাখতে গিয়ে কিডনির সমস্যা থেকে নানান ধরনের আন্তরিক সমস্যা পড়েছিল। এবং এই সমস্যা থেকে মুক্তির জন্য পরে সেই নিয়ম আবারও চেঞ্জ করা হয়। চেঞ্জ করার পর আবার নতুন নিয়মে ফিরে যায়। কিন্তু যখন এই ক্রাইসিসটা চলছিল তখন কলকাতার একটি ব্যান্ড আছে চন্দ্রবিন্দু, তারা এই ক্রাইসিসের উপর ভিত্তি করে একটা চমৎকার গান লিখেছিলেন, যে গানে ইংলিশ মিডিয়াম স্কুলে যারা কর্তৃপক্ষ আছেন, যারা এই অমানবিক এবং পাশবিক নিয়মটি তৈরি করেছিলেন তাদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের এই অমানবিক এবং পাশবিক কর্মকাণ্ড সম্পর্কে প্রতিবাদ করা হয়েছে। আমরা শুনবো চন্দ্রবিন্দু সেই গানটি, এবং আশা করি এই গানের পর রাজীব হাসান আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। শুনুন সেই গান।
হেসে হেসে আর প্রকৃতিও ডাকে ভালোবেসে, পেট তার ফেটে যায় সময় যে কেটে যায় এবারে বেঞ্চি যাবে ভেসে, হায় 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 এবারে বেঞ্চি যাবে ভেসে, হায় 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 এবারে বেঞ্চি যাবে ভেসে। তল পেটে হয় খুব যাতনা, তাই মনে জাগে বিপ্লবী চেতনা, তল পেটে হয় খুব যাতনা, তাই মনে জাগে বিপ্লবী চেতনা, আন্টিও ছোট ছিল, স্কুলে যেত, ক্লাসে যেত, তখন কি তার কিছু পেত না?
অবশেষে জেগে ওঠে শোষিত, দিদি উনি আসলে দোষিত, তাই সগর্বে করিল সে ঘোষণা,
আমি ফার্স্ট পিরিয়ডে গিয়েছিলাম, আমি ফার্স্ট পিরিয়ডে গিয়েছিলাম, আর থার্ড পিরিয়ডে যাব আবার, আর থার্ড পিরিয়ডে যাব আবার, যেতে দিবি না কেন দিদি মনি, তুই বাথরুম ডাকি তোর বাবার, বাথরুম ডাকি তোর বাবার।
তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এনতাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ইনবক্স কিং রাজীব হাসান, এবং মানে রাজীব জাহিদ আবার আমাদের অস্থায়ী স্টুডিওতে একটু একটু কানেক্ট করবো, একটু রাজীবের সঙ্গে কথা বলতে চাই। হ্যালো রাজীব, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো রাজীব বস, আর কতক্ষণ প্লিজ সত্যি কি চলে আসে? হ্যালো, আচ্ছা যেহেতু ফ্ল্যাশের শব্দ শোনা গেছে তার মানে খুব সম্ভবত রাজীব তার কাজটা শেষ করে ফেলছে, এবং মেইন স্টুডিওতে, ইয়েস মেইন স্টুডিওতে রাজীব হাসান চলে এসেছেন, দ্য ইনবক্স কিং রাজীব হাসান।
মানুষ মানে পুরুষ মানুষ দুইটা সময়ে হাঁপায়, আপনি জানেন, একটা সময়ের কথা আমি নাই বললাম, আর একটা সময় হাঁপায়, মানে দুইটা হাঁপানোর মধ্যে একটা উত্তেজনার ব্যাপার আছে। আজকে আমি হাঁপাচ্ছি অলমোস্ট, নিঃশ্বাস নেই।
হ্যাঁ আপনার মানে
আমি জাস্ট মিরপুর স্টেডিয়াম থেকে যে কিভাবে এই মাত্র কতক্ষণ খেলা শেষ হয়েছে, মাত্র 20 মিনিট কি 25 মিনিট আগে, এবং মিরপুর থেকে স্টুডিওতে যে আমি কিভাবে আসলাম সেটা আমি জানি, এবং এর মাঝখানে একটা ভয়াবহ ঘটনা ঘটছে। আমি প্রেস বক্স থেকে নেমে নিচে সিএনজি খুঁজছিলাম, হঠাৎ করে দেখলাম কোত্থেকে একটা মেয়ে এসে আমাকে জড়ায় ধরে, হু হু কান্না। আমি বলি প্লিজ ছাড়ুন, আমাকে ছাড়ুন। না তোমাকে ছাড়বো না। আমি বললাম প্লিজ ছাড়ুন, আমাকে যেতে হবে, আমার কাজ আছে। না তোমাকে ছাড়বো না, তুমি আমার স্বপ্নের নায়ক, তুমি আমার শুধু নাও, তুমি সারা বাংলার স্বপ্নের নায়ক। আমি বললাম প্লিজ আপনি একটু বোঝাতে চেষ্টা করুন, আমাকে একটা স্টুডিওতে যেতে হবে। আমি জানি তোমাকে সারা বাংলাদেশ আজকে চায়, আমি জানি আজকে তোমাকে লাখো লাখো টিভি চ্যানেল তোমাকে চায়, লাখো লাখো রেডিও স্টেশন তুমি আমাকে চায়, শুধু কিন্তু আমাকে তুমি 2 মিনিট সময় দাও, 2 মিনিট আমি শুধু তোমাকে জড়িয়ে ধরে থাকবো। আমি কিন্তু কেন আপনি আমাকে জড়িয়ে ধরতেছেন কেন? তুমিই তো আজকে আমাদের স্বপ্ন, আমাদের সাধনার কেন্দ্রে তো তুমি। আশ্চর্য মানে কেন বলেন তো? বললো সাকিব, সাকিব তুমি আছো জন্যই আজকে বাংলাদেশের ক্রিকেটের এত বড় পরিবর্তন, সাকিব তুমি আছোর জন্যই বাংলাদেশ আজকে 16 বছর পর পাকিস্তানকে হারিয়েছে, তুমি সবকিছু বদলে দিয়েছ। আমি বললাম যে আম্মা আমিও হাসান সেও হাসান, কিন্তু সে সাকিব হাসান আমি রাজীব হাসান। তার মেয়েটা একটু অন্ধকার ছিল তো বস, ঠিক মতো বুঝতে পারে আমার আবার পরনে আবার বাংলাদেশ, এবং মূল সমস্যা বাংলাদেশের জার্সিতেও না, মূল সমস্যা হচ্ছে আমি সাকিবের মতো দেখতে অনেকটা
সুদর্শন,
একটু অন্ধকার, একটু ইমোশন যখন হয়ে যায় মানুষ ইমোশনাল হয়ে যায় তখন একটু করতে, তো আসতে একটু দেরি হলো বস, কিছু মনে করবে
না? আমি একদমই মনে করি না, আমি আপনি আসতে দেরি করছেন এই জন্য আমি কোনো কিছু মনে করিনি। কিন্তু রাজীব আমি আপনাকে একটা কথা বলি বস, বাথরুমটা কিন্তু অবৈধ কোনো কিছু না, মানুষের জীবনে টয়লেটের একটা অপরিসীম গুরুত্ব আছে। আপনি যদি সেই গোপাল ভাঁড়ের গল্পে দেখেন টয়লেটের প্রসঙ্গটা আছে, এবং আমাদের প্রাচীন সাহিত্যের দিকে
গোপাল ভাঁড়ের কি
গোপাল ভাঁড়ের গল্পে টয়লেটের ব্যাপক গুরুত্ব আছে।
কোন গল্পটা?
এই গোপাল ভাঁড় রাজা গোপাল ভাঁড়কে জিজ্ঞেস করলো যে আসল সুখ কোথায়, তো গোপাল ভাঁড় বললো ত্যাগেই আসল সুখ। তো রাজা এটা বিশ্বাস করলো না, ত্যাগেই আসল সুখ, ভোগে না। গোপাল ভাঁড় বললো না, কোনদিন মানুষ ভোগ করে সুখ পায় নাই, মানুষ ত্যাগ করে সুখ পাইছে। রাজা গোপাল ভাঁড়কে উড়াই দিল, আরে ধুর তুমি জানো না কিছু না, আন্দাজে আমাকে তুমি কথা শোনাবা, এরপর গোপাল ধর একটা চালাকি করল। একদিন রাজাকে নিয়ে সে একটা বিশাল নৌকায়, মানে নৌকা বললে ভুল হবে, এটা জাহাজ, বজরা যেটাকে বলা হতো, যে বজরায় রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, সেই বজরায় নিয়ে ঘুরতে বের হল। এবং সেই নৌকার ওপর অনেক খাবার দাবারের আয়োজন ছিল। রাজা সারাক্ষণ গপ 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 করে খাচ্ছে 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 খাচ্ছে। তারপর সেই বজরাটি গোপাল ভার একটা নির্জন দ্বীপে ভিড়াল। ভিড়ানোর পর রাজাকে নিয়ে সেই দ্বীপের মধ্যে হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাজার, সে মহারাজার বাথরুম পাইল এবং সে তীব্রভাবে অস্থির হয়ে গেছে বাথরুম। কিন্তু সেই নির্জন দ্বীপে কোনো বাথরুম নাই, কোনো বাথরুম নাই। রাজা এই বন থেকে ওই বনে যায়, দ্বীপের এই কর্নার থেকে ওই কর্নারে যায়, এখানে যায় সেখানে যায়, কোথাও টয়লেট নেই। রাজা যখন প্রচন্ড রকম মানে মারা যায় যায় অবস্থা, তখন গোপাল ভার রাজাকে দিয়ে একটা টয়লেটে বসায় দিল। রাজা বাথরুম করল। বাথরুম করার পর বাথরুম থেকে বেরিয়ে রাজা কি বলল জানেন? ত্যাগের আনন্দ তুলনাহীন। আপনি রাজীব, মানে পৃথিবীর সমস্ত মানুষ বাথরুমে যায়, আপনিও বাথরুমে গেছেন, কিন্তু যে আপনার যে বাথরুমের টাইমিংটা সেটার সাথে একটু শোর টাইমিং এর একটু একটু মানে কলিশন হচ্ছে, যে আমাদের শো যখন শুরু হয় তখনই আপনার বাথরুম পায়। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আপনার মধ্যে শিশু সুলভ অনেক ব্যাপার আছে। আপনি বাচ্চাদের মতো কিউট, বাচ্চারা দেখবেন, যেমন আমার দুই বাচ্চা, তারা খায় না, তাদেরকে যত কিছুই বলা হয় তারা, তাদের খাবারের ব্যাপারে তারা দারুণ অনীহা খাবারের ব্যাপারে, কিন্তু যখন তারা অন্য কারো বাসায় যায় তখন খাবারের জন্য পাগল হয়ে যায়, কিংবা বাসায় যখন কোনো গেস্ট আসে তখন তারা খাবারের জন্য পাগল হয়ে যায়, তখন তাদের সবকিছুই খেতে হবে। বাচ্চাদের যখন যেটা নিষেধ করা হবে যে এখন টিভি দেখো না, তখন তারা টিভি দেখতে চাবে। তো আপনাদের মধ্যে, আপনার মধ্যেও রাজীব সেই ব্যাপারটি আছে, যেহেতু বারবার মানে এটা এক ধরনের অবসেশনের পর্যায়ে চলে গেছে, যে রাজীব বাথরুম যা করার শোর আগে করেন, শোর মাঝখানে টয়লেটে যাওয়া দরকার নেই। কিন্তু আপনার মন যেহেতু শিশুর মতো পবিত্র, একটা ক্ষুদে বালকের মতো চঞ্চল, একটা কচি হরিণীর মতো, কচি হরিণীর মতো সে নিষ্কলুষ, সেহেতু সেহেতু আপনার একটা অবসেশন তৈরি হয়ে গেছে। যখনই যাই শোর কাউন্টডাউন দেওয়া শুরু করে, কাউন্টডাউন ফলো বলে 60 থেকে 1 পর্যন্ত গোনা শুরু করে, তখনই আপনার বাথরুম পায়। এবং রাজীব বাথরুম বিষয়টাকে এত ছোট করে দেখবেন না, এটা লজ্জার কোন বিষয় না বস, এটা নিয়ে প্রকাশ্যে আলোচনা করার সুযোগ এসেছে। এবং আপনি জানেন বাথরুম এত গুরুত্বপূর্ণ, টয়লেট এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে জাতিসংঘ 19 নভেম্বর বছরের একটা দিনকে ইন্টারন্যাশনাল টয়লেট ডে হিসেবে ঘোষণা করেছে।
দিনকে আপনার জন্মদিন?
না, আমার জন্মদিন না বস,
তাহলে
ইন্টারন্যাশনাল টয়লেট। কাজে আপনি টয়লেটে ছিলেন বস, আমরা,
আমি আপনাকে বলি রবি ভাই,
আমরা
আমাদের শোর অনেক শ্রোতা আছে যারা একনিষ্ঠ ভাবে আমাদের এই অনুষ্ঠানটা শুনে এবং অনেক দিন থেকে শুনে, এর মধ্যে কেউ ছুটে গেছে,
কি হচ্ছে
টুটটুটের শোক শুনে কি হবে, বাদ গেছে, আবার নতুন অনেকে আসছে। এদের মধ্যে একজন আছে যারা কখনোই ছেড়ে যায়নি, এরা হচ্ছে আমাদের খুবই লয়াল লিসনার,
লয়াল অ্যান্ড রয়্যাল,
লয়াল অ্যান্ড রয়্যাল। এই শ্রোতারা খুব ভালো করে জানে যে এই শোতে আপনি 3 বার দেরি করে আসছেন, ঠিক আছে? এর মধ্যে একবার ছিল কুরবানির ঈদ, একবার কি ছিল আমার মনে নাই, আরেকবার আপনি আসছিলেন, সেই ঘটনা তো আপনি নিজেই জানেন, আপনি এসেও আবার চলে গেছিলেন। এই শোতে গত 1 বছর ধরে অলমোস্ট আমি আপনার সঙ্গে এই আপনার এই নোংরামি দেখে যাচ্ছি। গত 1 বছরে আমি এই প্রথম একমাত্র দেরি করে আসলাম, তাও দেরি করে আসলাম একমাত্র কারণ, কারণ বস সবাই আপনার মতো স্বাধীন না, সবাই আপনার মতো প্রচুর অর্থবিত্তের মালিক না, কিছু কিছু মানুষ আছে চাকর, এবং চাকর মানুষরা কি করে জানেন? চাকরগিরি করে, যেটাকে ভদ্রভাষায় বলে চাকরি। তো আমরা যারা খেটে খাই, দিনে আনে দিনে খাই, তাদেরকে কাজ করতে হয়, তাদের নির্দিষ্ট পেশা থাকে। আমরা শো করতে আসি পেটের দায়ে, আপনি শো করতে আসেন আপনার পপুলারিটি দরকার, আপনি সামনে ইলেকশন করবেন, তাই তো? আপনি এইবারই মেয়র ইলেকশনে দাঁড়াইতেন, এবার যাই হোক কোনো মত দাঁড়ান নেই, আপনার টাকা আপনি, আপনি আমি প্রতি শো শেষে আমি যাইদের কাছে টাকা নেই, আপনি টাকা নেন না, কারণ টাকা মানি ইজ নো প্রবলেম আপনার কাছে। আপনি রেডিওতে শো করেন, টিভিতে শো করেন, পত্রিকায় লেখেন, অমুক করেন তমুক করেন, আপনার পপুলারিটি দরকার। কিন্তু আমরা চাকরি করি, আমরা পেটে ভাতে খাই, এবং শুধুমাত্র চাকরির কারণে আজকে আমি যেহেতু ক্রীড়া সাংবাদিক, আমাকে বাংলাদেশ দল জিতেছে এই জিনিসটা কভার করে আসতে হয়েছে, এজন্য আমি খুবই লজ্জিত। তারপরও মানে উপায় ছিল না, তারপর আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, কারণ আমি জানি এই শোতে আমাদের যদি 20,000 শ্রোতা যদি শুনে থাকে, 50,000 শ্রোতা যদি আমাদের শুনে থাকে, 1,00,000 শ্রোতা যদি আমাদের ঈশ্বর শুনে থাকে, 9,99,999 জন আপনার জন্য শোনে, হয়তো একজন
আপনার জন্য শোনে,
হয়তো একজন আমার জন্য শোনে, সে আজকে কষ্ট পেয়েছে যে রাজীব কেন আসেনি, এবং সে আজকে কষ্ট পেয়েছে আমার অনুপস্থিতিতে। আমি জানি আপনি কি বলছেন, আমার রেডিও শোনার মতো অবস্থা ছিল না, কিন্তু আমি জানি আপনি খুবই লজ্জাজনক, ন্যাক্কারজনক, অশালীন কথা বলেছেন, কারণ ভদ্র কথা বলা। আমি ক্রিকেট দিয়ে একটা কথা বলি, ক্রিকেটে একটা কথা খুব প্রচলন, স্লেজিং বোঝেন তো আপনি, স্লেজ করা যেটা হয় ক্রিকেটে, মানে গালি
দেওয়া, আপনার সাথে শো করবো আর স্লেজিং বুঝবেন না,
সেটাই
আপনি সারা স্লেজিং, আপনি এখন যেগুলি করেন স্লেজিং, এক ধরনের স্লেজিং, আপনি গালি একতরফা গালি দিয়ে যান,
সেটাই স্লেজিংটাকে অস্ট্রেলিয়ানরা একটা
আর্টে পরিণত,
আর্টে নিয়ে গেছিল। এবং অস্ট্রেলিয়ানদের সম্পর্কে একটা কথা প্রচলিত ছিল যে অস্ট্রেলিয়ানরা যেটাই বলে সেটাই স্লেজিং। তখন প্রশ্ন করতো অস্ট্রেলিয়ানরা কি একদমই ভালো কথা বলে না, উত্তরটা হচ্ছে হ্যাঁ বলে তো, কখন বলে, যখন তাদের মুখ বন্ধ থাকে। আপনি রবি ভাই তখনই সবচেয়ে সুন্দর ভালো ভালো কথাগুলো বলেন যখন আপনার মুখ বন্ধ থাকে, আর আপনার মুখ খুললে সেটা অস্ট্রেলিয়ানদের মতো অল টাইম স্লেজিং হয়। তো আজকে
তো রাজীব মানে
আরেকটা কথা বলি, বস আপনি টয়লেট নিয়ে কথা বললেন, তো টয়লেট নিয়ে একটা বাংলা, আপনি তো গোপাল ভাঁড়ের কথা বললেন, আমার একটা ঐতিহ্য বাংলার একটা খনার বচন মনে পড়ে গেল, আমারও একটা মনে পড়ে গেল। আমি মনে করতাম বস আপনি খুব দুঃখী মানুষ, সত্যি বস আমি মেয়েদের কষ্ট সহ্য করতে পারি না। আপনি জানেন আমি নিখিল বঙ্গ নারী দুঃখ নিবারণ সমিতির একমাত্র সদস্য সভাপতি, মেয়েদের কষ্ট আমার সহ্য হয় না, কিন্তু একমাত্র পুরুষ আপনি যার কষ্ট আমাকে ছুঁয়ে যায়, কারণ আমি কাছ থেকে দেখি আপনাকে দুঃখী মনে হয় আমার। কিন্তু আজকে আমি সিদ্ধান্ত পাল্টাচ্ছি, আপনাকে আমি দুঃখী মনে করতাম যে কারণে আমার কাছে মনে হয় দুঃখী না, কারণ খনান বচনে আছে যে একবার টয়লেটে যায় সে হচ্ছে দুঃখী, যে দুইবার টয়লেটে যায় সেই হচ্ছে সুখী, আর যে কখনোই টয়লেটে যায় না সে হচ্ছে রোগী। রবি ভাই ডাক্তার দেখান, এটা কোষ্ঠকাঠিন্য বস কোন ব্যাপার না, ইসুফ গুলের ভুসি খাবেন প্রচুর পরিমাণে, আর গ্যাস ফর্ম হয় এই জাতীয় খাবার খাবেন না, হ্যাঁ দুধ খাবেন না,
আচ্ছা
দুধের প্রতি তো আপনার খুবই কখনই খাবেন না বস,
এমনি কর্নেস মিল্ক
না, কর্নেস মিল্ক খাবেন না, তবে ইসুফ গুলের ভুসিটা সকালে একটা চিরতার পানি ইসুফ গুলের ভুসিটা খাওয়ার চেষ্টা করবেন, কারণ হয় কি যে রিসেন্টলি আজকে আপনার এক ভক্ত আপনাকে একটা জিনিস গিফট করছে, সেটা হচ্ছে কি মাউথ ওয়াশ নাকি কি মাউথ ফ্রেশনার, এই যে কি বলে মাউথ ফ্রেশনার, মাউথ ফ্রেশনার কেন ই করছে জানেন বস, আপনার মুখে দুর্গন্ধ আসছে শুধু এই জন্যই না, আপনার মুখ দিয়ে যেসব কথাবার্তা বের হয় কথাবার্তাগুলো দুর্গন্ধযুক্ত, কিন্তু মাউথ ফ্রেশনারই যথেষ্ট না, আপনার জন্য আরো দুটা ফ্রেশনার দরকার ছিল, একটা হচ্ছে বডি স্প্রে যেটা আপনি গোসলও করেন না অ্যাব্রুটোফোবিয়া আক্রান্ত, হ্যাঁ আরেকটা বস এই যে আপনি বাংলাদেশের এত বড় গ্যাস সম্পদ পেটে নিয়ে চলাচল করতেছেন, বাংলাদেশের পেট্রো বাংলা জানেই না বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোথায়, তারা সমুদ্রের ব্লকে খুঁজতেছে, সুন্দরবনে খুঁজতেছে, হরিয়ানায় খুঁজতেছে, অমুক জায়গায় খুঁজতেছে, ট্যাংরাটিলায় খুঁজতেছে, মাগুরছড়ায় খুঁজতেছে, বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে আসিবন্তাস রবি, রবির পেটে যে পরিমাণ গ্যাস আছে এইটা দিয়ে আগামী 100 বছর আমাদের জ্বালানি সমস্যা একদম সমাধান করা যায়, কারণ কি, কারণ রবির পেটটা হচ্ছে একটা চলমান বায়োগ্যাস প্ল্যান্ট, ঠিক আছে বস কিছু একটা করেন, জাতির কাজে আসেন প্লিজ, আরে জানেন স্যাড মিউজিক কেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, মিউজিক প্লিজ চেঞ্জ দ্য মিউজিক, আজকে আমরা পার্টি মুডে থাকবো, আজকে বাংলাদেশ জিতছে রবি ভাই
বস, বাংলাদেশ জিতছে ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আপনি
বলি বাংলাদেশ
সেই প্রসঙ্গে আমি জাস্ট
আপনি আমাকে
না না
আচ্ছা আপনি বলবেন
এটা কি
আপনি
কি 100 মিনিট পাইছেন যে আপনি একতরফা কথা বলে যাবেন,
আপনি
আমি কথা বলবো না দেখেন বস, আপনার জন্য এই রেডিও শোর, এই রেডিও শোর একটা নির্দিষ্ট
করবো কি করবো না, এটা ডিসিশন
জাহিদ তুমি আমাকে বলো আমি এই শো করবো কি করবো
না জাহিদ না,
এই শোর একটা নির্দিষ্ট বাজেট আছে, ধরেন সেই বাজেট 10 টাকা, ঠিক আছে, সেই 10 টাকার বাজেট এর মধ্যে 8 টাকা খরচ করে শুধু আপনার জন্য, আপনার জন্য 2-3 মিনিট লেটে হলে শো শুরু করতে হয়, দেখে আমরা একটা অস্থায়ী স্টুডিও আমরা টয়লেটে স্থাপন করছি, এবং সেটা আপনার দাবির মুখে। আপনি কি করলেন? আপনি বললেন যে আমি বাথরুম থেকে আমি রাজীব হাসান তোমাদের সাথে আসি, কিন্তু আপনি কি করলেন এটা? আপনার মাউথপিস দেওয়ার কথা ছিল কোথায়, আর আপনি মাউথপিস কোথায় ফিট করে দিয়েছেন?
একটা কথা বলি,
আমি বারবার আপনাকে বলবো রাজীব, আপনি আমাকে যত কুৎসিত কথাই বলুন,
আমি একটা কুৎসিত কথা,
যত কুৎসিত কথাই বলবো, আমি পাইলিং করেন আমাকে বাবার মতো, আপনার মতো কুসন্তান আমার কুসন্তানের বাবা আমি হতে চাই না, আপনার মতো কুসন্তানের কুপুত্রের, ঠিক আছে, কুপুত্রের দরকার হলে আমি নিঃসন্তান থাকি,
এই গল্পটা
দরকার হলে আমি মানে বিয়ে করব, কিন্তু কিন্তু কোনো কিছুই করবো না, তা আপনার মতো
এক মেয়ে আমাকে জায়গা করছে, টেস্ট করছে, আপনার ফ্রেন্ড লিস্টে কি আমার জায়গা হতে পারে আঙ্কেল, চিন্তা করেন সে লিখতে পারতো আঙ্কেল আপনার আমার আপনার ফ্রেন্ড লিস্টে কি আমার জায়গা হতে পারে, সে বলতে লাগছে আপনার ফ্রেন্ড লিস্টে কি আমার জায়গা হতে পারে আঙ্কেল,
আঙ্কেল হ্যাঁ,
মানে সে আঙ্কেলটার উপর জোর
দিচ্ছে, আঙ্কেল ডাকলে আপনার প্রতি অবিচার করা হয়,
আমি তখন তাকে বলছি তোমার জায়গা
ডাকলে আপনার প্রতি অবিচার করা হয়, আপনাকে ডাকা উচিত দাদু, ঠিক আছে, আসলেই দাদু ডাকো
না, আমাকে অনেকে দাদা বলে,
দাদা না দাদু 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 দাদু,
না আমি মেয়েটাকে কি বলছি শোনেন,
কিন্তু রাজীব আমার
না না রবি আমি 30 সেকেন্ড লাগবে, এইভাবে শো হইতে পারে না,
এইভাবে শো হবে,
এইভাবে শো হইতে পারে না, না না
একতরফা এতক্ষণ কথা বলছেন, আমাকে না না
30 সেকেন্ড আপনি দেন, শোয়ের প্রথম 25 মিনিট ঝাড়া আমার নামে
মোটেও না, শোর 25 মিনিট আপনি রিওয়াইন্ড করে শুনেন, শোর 25 মিনিট আপনার টয়লেটে ছিল, এবং আমাদের শ্রোতারা যে ভয়াবহ অভিজ্ঞতার দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে, এই অভিজ্ঞতা
আমি খুবই টায়ার্ড এক্সস্টেড, আমি কালকে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ঠিক আছে, এই নাসি বাহিনীর যে ক্যাম্পে লোকজন থাকতো তারও এরকম ভয়াবহ অভিজ্ঞতা খুব হয়নি, তবে রাজীব আপনি প্রতিশ্রুতে এরকম 20-25 মিনিট দেরি করে আসুন, এবং প্রাণ ভরে মন খুলে বাথরুম করে আসুন, কারণ আজকে আমি উপলব্ধি করলাম আপনাকে আমি সৌর আগে বাথরুম করতে দেই না, এতদিন কি বিশাল ভুল করে আসছি, কারণ বাথরুম করার পর আপনার মুখে কথার যে খই ফুটছে রাজীব, আপনার ক্রিয়েটিভিটি যেভাবে বাড়ছে, আপনার মধ্যে উচ্ছলতা প্রাণবন্ততা যেভাবে চলে এসেছে, আপনার মধ্যে যেভাবে উদার ভাব চলে এসেছে, আপনি যেভাবে জলি মাইন্ডে কথা বলছেন, আপনার মনে যেভাবে আনন্দের জোয়ার বইছে, আপনার দেহে যেভাবে হিল্লোল খেলছে, আপনার চোখে যেভাবে আলোর ঝিলিক দেখা যাচ্ছে, আপনার ঠোঁটে যেভাবে তৃপ্তির হাসি দেখা যাচ্ছে, আপনার নাকে যেভাবে মানে যাই হোক, আপনাকে আসলে বাথরুম করতে দেওয়া উচিত, আমরা এতদিন আপনাকে বাথরুম শোর কারণে বাথরুম পরে করেন আরেকটু পরে যান বলে যে ভুলটা করছি রাজীব, এই ভুল আর কোনোদিন আমরা করব না, আমাদেরকে আপনি ক্ষমা করুন।
আমি রবি আপনাকে শুধু একটা কথা বলবো যে বাংলাদেশ জেতার পরপরে আপনি আমাকে একটা টেক্সট করছেন, আমার খুবই ভালো লাগছে মোবাইলে টেক্সট করছেন, আপনার মতো একটা মানুষের কাছে আমি অনেকে আমাকে টেক্সট করছে, আমি তখন ঝড়ের বেগে ম্যাচ রিপোর্ট লিখতেছি, কারণ সময় নেই যত দ্রুত সম্ভব ম্যাচ রিপোর্ট তুলতে হবে, আমি তখন ঝড়ের বেগে ম্যাচ রিপোর্ট লিখতেছি, তারপরও আমার মোবাইল সাইলেন্ট করা, আমি জাস্ট দেখতেছি যে কার কার মেসেজ আসতেছে, জাস্ট আপনি টেক্সট করছেন জন্য আমি ভাবলাম যে হয়তো শো রিলেটেড কোন ঝামেলা হয়েছে, যেন আপনি ইয়ে করছেন, আমি জাস্ট দেখলাম যে আপনি, আমি খুবই অবাক হয়েছি যে আপনি শো রিলেটেড কোন টেক্সট আমাকে করেননি, আপনি বাংলাদেশ জিতছে জন্য আমাকে টেক্সট করছেন, আমি রিয়েলি সারপ্রাইজ, অনেক অনেক ধন্যবাদ রবি আপনাকে, আমি ভীষণ খুশি হয়েছি আপনার টেক্সট পেয়ে, তবে বস বাংলাদেশ আজকে 3-0 গোলে জেতে নাই, এটা ফুটবল না বস, বুঝছেন, এটা হচ্ছে ক্রিকেট, ক্রিকেট হয় কি বস গোলের কোনো ব্যাপার নাই, এখানে উইকেট আর রানের হয়, আপনি একটু মিস্টেক করে ফেলছেন, বাংলাদেশ আজকে আপনি লিখছেন বাংলাদেশ 3-0 গোলে পাকিস্তানকে হারিয়ে দেওয়ায় রাজীব আপনাকে অভিনন্দন, ফুটবল আর ক্রিকেটের মধ্যে দুইটাই বল দিয়ে খেলা হয়,
মানে বস আমি আমি ক্রিকেট শিখবো, আমি কপিলাম নেট থেকে ডাউনলোড করে ক্রিকেট, কিন্তু আমার একটা
নেট থেকে কি
মানে মানে নেটে আর কি মানে হাউ টু প্লে ক্রিকেট, ডাউনলোড ক্রিকেট, হ্যাঁ
আপনি তো নেটে ডাউনলোড করতে গেলেই তো
ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা যখন বাথরুমে আমরা যখন অস্থায়ী স্টুডিও থেকে আমরা যখন লাইভ করার চেষ্টা করছিলাম, তখন আমরা একটা বিচিত্র শব্দ শুনছি, মানে এই জায়গা থেকে, ঠিক আছে, যে আমার প্রশ্নটা হচ্ছে এই শব্দটা আপনি কিভাবে করলেন? এই শব্দটা মানে এটা না অদ্ভুত, মানে আমি অনেক অনেক শব্দ শুনছি, অনেক শব্দ শুনছি, এটার জন্য না বস, সেই রকম এক ধরনের কোয়ালিটি না থাকে সবাই পারবে না বস। আমার আমার ধারণা, মানে আমি ধারণা না, আমার বিশ্বাস বস, পৃথিবীর কেউ এইভাবে এইভাবে কেউ এই শব্দটা করতে পারবে না, অদ্ভুত। মানে
এটা আমি খুবই জলি মাইন্ডে এই শোতে ঢুকছিলাম, আমি খুবই খুবই আনন্দ মুখর পরিবেশে ঢুকছিলাম, করা হবে ঠিক আছে, কিন্তু এই সাউন্ডটা শোনার পর আমার মুড অনেকটাই অফ হয়ে গেল। কারণ আসিফ রবি যে 27 ট্রিলিয়ন গ্যাস নিয়ে চলাফেরা করছেন, সেখান থেকে হয়তো আজকে আমরা কিছু পরিমাণ গ্যাস হারালাম, কাজেই লাগলো না। ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা, আফসোস বাঙালি জাতি জানলো না এই গ্যাস আমরা কাজে তো লাগাতে পারতাম,
সিগারেট ধরানোর কাজেও তো
যখন ব্যাপারটা ঘটতেছিল,
আপনি জানেন না এই সাউন্ডটা যখন আমরা অন এয়ার করছিলাম, ঠিক আছে, অনেক টেক্সট আসতে যেগুলো কোথায় গোলাগুলি হচ্ছে, বাস এটা সাবমেশিন গান যেটা আছে, অটো সাবমেশিন গান করে দিয়েছে এরকম শব্দ কিভাবে করলেন
আপনি বস? একটু কস
না, আমি বলি আপনি একটা অনুষ্ঠান দেখতেন না বস, ইত্যাদি ইত্যাদি এরকম একটা লোক আসছিল, তা সে পাথর খাইত, ইটের খোয়া খাইত, এবং পেটে বাড়ি মারলে ইটের খোয়া খক খক করে শব্দ করতো, এবং ওইটা খেয়ে সে বেঁচে আসছে। আরেকজন আসছিল, সে অন্ধ, কিন্তু সে যে কোনো গাড়িতে হাত রাখলে সে গাড়ির নাম্বার প্লেটের নাম্বার বলে দিতে পারত। আরেকজন লোক ইত্যাদি নিয়ে আসছিল, যে জিহ্বা দিয়ে তার নাক পার করে কপাল ছুঁইতে পারে, এবং আমার মনে হয় রাজীব মেন্টস বাতি জ্বালাও শো কেবল আপনার জন্য না, আপনার বস একবার ইত্যাদিতে ট্রাই করা উচিত। আমরা হানিফ সংকেতের কাছে এই অডিও ক্লিপটা পাঠাবো।
লজ্জা লাগে না, বাংলাদেশের গ্যাস সম্পদ নষ্ট করছেন, লজ্জা লাগে না আপনার? হ্যাঁ, আবার বড় বড় কথা বলেন, গ্যাস শব্দ সম্পদ আপনার পেটে আছে জন্যই কি গ্যাস আপনার
শব্দ সম্পদ,
এবং নার বাসার নিচে গ্যাস হতে
নিজের জাতীয় সম্পদ। আজকে শ্রোতাকে শ্রোতারা জানে কে বাথরুমে থাকে এবং কে এই শব্দ করে। যাই হোক, তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসবিন দাস রবি, এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। রাজীব, দ্য ইনবক্স কিং, হাউ আর ইউ?
হ্যাঁ, খুবই খুবই ভালো আছি।
একটু বসেন বস, আপনার একটু বসা দাও,
আপনিও বসেন, আপনার
একটু বসেন, একটু বসেন। আমাদের একজন রেগুলার লিসেনার ছিল,
ছিল মানে কি, সে কি
আছে? আছে আছে আছে, মৌমিতা তাহের মৌ, এই মেয়েটা ফোন দিয়ে, সে একজন ডেন্টিস্ট পেশা, এই মেয়েটা ফোন দিয়ে প্রায় আমাকে পচাচ্ছে, এবং এই মেয়েটা অন্ধভাবে আপনাকে সাপোর্ট করত বিভিন্ন লাইভ শোতে, সে আমাকে নানাভাবে নাজেহাল করত, এবং বিভিন্ন লাইভ শোতে সে আমাকে আঙ্কেল, মামা, কাকু, চাচু, টাকু এইসব ডেকে আমাকে বেদনার সাগরে ভাসিয়েছিল। আপনার জন্য ফার্স্ট দুইটা দুঃসংবাদ আছে, একটা হচ্ছে এই মেয়েটা যে একটু ডেন্টিস্ট, সে আমাকে একটা অসাধারণ গিফট প্যাক পাঠাইছে, হ্যাপি ডেন্টিস্ট ডে 2015। এটার ভেতর বস অনেক কিছু আছে, অনেক 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 অনেক
ফ্রি পাইছে, ওই জন্য
না মোটেও ফ্রি পাই নাই,
ওটা
কেনা
স্যাম্পল,
ঠিক আছে,
একটা মাউথ ওয়াশ,
ওর স্টার প্লাস, এবং অ্যালকোহল ফ্রি,
অ্যালকোহল ফ্রি, এটা শুনে আপনি তো ব্যবহারই করবেন না অ্যালকোহল ফ্রি।
তারপর একটা হচ্ছে বস ক্যামোমিল ওরাল স্প্রে,
ক্যামোমিল, ইয়েস, এই ওষুধটা খাইলে বস, এই যে আপনাদের চার মাস থেকে হচ্ছে না ব্যাপারটা,
আর দ্বিতীয়টা বস আমি একটু আপনাকে পড়ে শোনাতে ব্যাপারটা বলতে চাই, আপনি তো চেয়ারে শক্ত হয়ে বসেন বস, এই মেয়েটা আমাকে একটা চিঠি লিখেছে, আমি পাতাগুলো
ফটোকপি কেন,
এক দুই তিন চার আট পৃষ্ঠার চিঠি,
হাতের লেখাটা আপনার মনে হচ্ছে, চিঠি লিখে নিয়ে
আট পৃষ্ঠার চিঠি, আমি এই আট পৃষ্ঠার চিঠি, আমি এই আট পাতার চিঠি এখন আপনাকে বসে বসে পড়ে শোনাবো।
আট পাতার চিঠি অবশ্যই পড়ে শোনাবেন, ফন্ডামে বাদ দেন, নিজে ফার্মেসিতে গিয়া ওষুধ কিনা, নিজে বাসায়,
আমরা
হ্যান্ডরাইটিংটা দেখি,
এই যে দেখেন, আমি এরকম সুন্দর হ্যান্ডরাইটিং খুব কম দেখছি, আর কম
চেষ্টা করছেন একটু অন্যরকম করার,
না খুবই,
কিন্তু কিছু কিছু অক্ষর আছে না মানুষ পারে না, কারণ হচ্ছে বিশেষ র, আপনার র
ওকে নিয়ে যদি আর একটা বাজে কথা বলেন বস, আমি আপনাকে
বাজে কথা বলতে,
না অবশ্যই, একটা মেয়ে আমাকে আট পৃষ্ঠার চিঠি লিখছে, আপনি এটাকে লাইট করে দেখতেছেন,
এ বিউটিফুল মাইন্ডস নামটা দেখছেন না,
আমি জাস্ট বস, না না না, এই চিঠিটা আমাকে নিয়ে লেখে নাই, এই চিঠি আমাদের শোটা নিয়ে লিখছে, আমি চিঠিটা একটু পড়ে শোনাবো,
না আপনি চিঠিটা অবশ্যই পড়ে শোনাবেন, এ বিউটিফুল মাইন্ডেড দেখছেন না, যে অনেক সিজোফ্রেনিয়া রোগীরা কি হয় কি, তারা একটা কল্পনার জগতে বাস
করে, মানে আমার কথা হচ্ছে
তারাই ইনভাইটিং হয়ে ডুয়াল ডুয়াল ক্যারেক্টারে চলে যায়,
আমি নিজে
নিজে জ্যাকিল এন্ড মিস্টার হাইড, আপনি নিজেই কখন যে আপনার ক্যারেক্টার থেকে বের হয়ে নিজেই রবির ভক্ত হয়ে নিজেই নিজেকে চিঠি লেখেন, সেই চিঠি ভাস করে
এবিসিতে এসে ভালো
ভন্ডামি বাদ দেব,
বস ভন্ডামি অবশ্যই বাদ দেব, তবে বস এই চিঠিটা না পড়ে আমি কোন অবস্থাতে থাকতে পারছি না, যাই তুমি একটা রোমান্টিক মিউজিক দাও, এবং এই চিঠির শিরোনাম যদি আপনি শোনেন বস, মানে আমার কষ্ট লাগে কি জানেন, ইনবক্স কিং হচ্ছেন আপনি, আপনি মৌকে হাজার শব্দের ইনবক্স প্রতিদিন পাঠান,
মোটেও না আমি মৌ নামে আমার,
অথচ মেটা আপনার সেই হাজার শব্দের ইনবক্সের উত্তর লিখলো আমাকে, তাও ফেসবুকের মতো যান্ত্রিক বস্তুগত কোন বিষয় না, সে হাতে চিঠিটা,
এবং আমি নিজেই এই গত শোতে কিংবা তার আগের শোতে বলেছিলাম, গত শোতেই বলেছিলাম, ওই যে মোবাইলের গানটা যখন বাজানো হলো শোর শেষে বলেছিলাম যে কষ্ট করে হলেও হাতে এই চিঠিটা লিখো,
আপনি জাস্ট বস হেডিংটা শুনেন, প্রিয় তমেশু, প্লিজ কষ্ট পাই,
এটা হেডিং না এটা সম্বোধন,
হ্যাঁ প্রিয় তমেশু, আপনি আমার উপর প্রচন্ড রেগে আছেন, তাই আপনার রাগ ভাঙানোর জন্য এই চিঠিটা হল একটা বৃথা প্রয়াস, আমি কিন্তু গুছিয়ে চিঠি লিখতে পারি না, তবে অনেক চিঠি লিখি নানা মানুষের কাছে যেগুলো কখনোই প্রাপকদের কাছে পৌঁছায় না, এই যে আপনাকে চিঠি লিখছি এটাও হয়তো কখনো পোস্ট অফিসের মুখ দেখবে না, কিন্তু আপনাকে চিঠি লেখাটা আমার জন্য খুব জরুরি, আমার কেন জানি খুব অস্থির অস্থির লাগছে, অস্থিরতা কমানোর জন্য আব্বাম্মুর সাথে কিছুক্ষণ আগে কথা বললাম, তারপর পড়তে বসে মনে হল আপনাকে চিঠি না লেখা পর্যন্ত আমার মন শান্ত হবে না, রাজীব প্লিজ পার্সোনালি নিয়ে না, এটা মেয়ের ব্যক্তিগত অনুভূতি, ঠিক আছে, এটা হতেই পারে বস, আচ্ছা আপনি কি আমার হাতের লেখা পড়তে পারছেন, আমার এক স্যার সবসময় বলতেন আমার হাতের লেখা দেখলে মনে হয় তেলা পোকার পায়ে কালি মেখে সাদা খাতার উপর দিয়ে হেঁটে গেছে, তখন আমি ক্লাস ফাইভে পড়তাম, কিন্তু বড় হয়ে আজও হাতের লেখার খুব একটা উন্নতি হয়নি, মৌ আমি এই জায়গায় বলতে চাই তোমার হাতের লেখার মতো, মানে আমি আমি খুব দরিদ্র মানুষ না, আমি কখনো মুক্তা নিজের চোখে দেখি নাই, যে মুক্তোর কণাগুলো কেমন হয়, মুক্তোর টুকরোগুলো কেমন হয়, হীরে কেমন হয়, তোমার হাতের লেখা আজকে আমার হাতে শিউলির ফুলের মতো মনে হচ্ছে, একগুচ্ছ মুক্ত দানার মতো মনে হচ্ছে, একগুচ্ছ হীরক গুচ্ছের মতো মনে হচ্ছে, তাছাড়া হাত কাঁপছে তাই লেখা জড়িয়ে যাচ্ছে, আপনি তো লেখক, লেখকদের পর্যবেক্ষণ খুব ভালো হয়, বলুন তো এই চিঠি কি আমি এক বৈঠকে বসে লিখেছি, ধরতে পেরেছেন কি, আজ বৃহস্পতিবার ক্লাস শেষে রুমে এসে লিখতে বসেছি, আমার জীবনযাপনের ধরন অনেকটাই ফার্মের মুরগির মতো, কলেজ আর হোস্টেলে সীমাবদ্ধ, প্রকৃত ফার্মের মুরগির সাথে আমার মৌলিক পার্থক্য হল আমি ডিম পারি না, চিন্তা করে দেখেন এই মেয়ের সেন্স অফ হিউমার দেখেন, প্রকৃত ফার্মের মুরগির সাথে সে নিজেকে তুলনা করতেছে, কিন্তু একটা পার্থক্য সে বের করছে, এটা ডিম পারে না, তারপর সে আরো কি লিখছে,
হয়েছে কি হাতের লেখাটা একটু চেঞ্জ করতে পারছে, কিন্তু ভাষা
অবাক হচ্ছে, আমি
লেখক চাইলেও তার ভাষাটা চেঞ্জ করতে পারে না,
অবাক হচ্ছে
তার ভাষা এবং এর ভাষা
সুন্দর করে, মানে এত ঝরঝরে গদ্য,
হুবহু মিলে যাচ্ছে,
ঝরঝরে গদ্য বস,
এর
বাসমতি চালের চাল দিয়ে ভাত রান্না করলে যেরকম ঝরঝরে হয় না বস, এইরকম। তারপর বস
জটায়ুর একটা ডায়লগ আছে, ভেরি হাইলি
সাসপিসিয়াস, শোনেন না,
খুবই সন্দেহজনক।
আর আরো আছে, আপনি কি বাংলাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীকে নিয়ে কোনো গল্প শুনেছেন? তাকে নিয়ে একটা মিথ আছে, চন্দ্রাবতী নাকি অন্য ধর্ম বা নিচু ধর্মের কোন পুরুষের প্রেমে পড়েছিলেন। চন্দ্রাবতীর বাবা ছিলেন জমিদার, তিনি ব্যাপারটা জানার পর তার কন্যাকে একটা মন্দিরে আটকে রেখেছিলেন। তখন চন্দ্রাবতী সেই বদ্ধ মন্দিরে বসে কবিতা লিখতে শুরু করেন। বদ্ধ হোস্টেলে এসে আমার পক্ষে কবি চন্দ্রাবতীর মতো কাব্যচর্চা সম্ভব না, কেননা কবিতা আমার ভালো লাগে না, খুব বেশি কবিতা আমি পড়িও নি, কিন্তু পাঠ্য বইয়ের জসীমউদ্দিনের কবিতাটি পড়ে আমি তার ভক্ত হয়ে গেছি। ক্লাস 7 বা 8 আমার প্রিয় কবির লেখা একটি অসাধারণ কবিতা পড়েছিলাম, প্রতিদান। আপনি নিশ্চয়ই জানেন কবিতা, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মরে করেছে পর,
যে মরে করেছে পথের ভিখারি।
বস পুরাটা সে লেখেনি, যা সবকিছু কেমন গুলিয়ে ফেলছি, যা লিখব বলে বসেছিলাম তার কিছুই লিখতে পারিনি, জানি না কেন আমি আমার অনুভূতিগুলো সুন্দরভাবে তুলে ধরতে পারি না। আমার প্রিয় লেখকদের মধ্যে শুধু জাফর ইকবাল স্যারের সাথে আমার একবার দেখা করার সৌভাগ্য হয়েছিল। স্যারকে কত কিছু বলবো বলে ঠিক করে রেখেছিলাম, তার কিছুই স্যারকে বলতে পারিনি। স্যারের সাথে আমি ভালোভাবে কথাই বলতে পারলাম না, আমার তো গলা শুকিয়ে কাট, স্যারের সামনে গিয়ে তোতলানো শুরু করলাম। অনেক কষ্টে স্যারকে একটা প্রশ্ন করেছিলাম, স্যার আপনার চিঠি লেখার ঠিকানা কি? আপনাদের প্রোগ্রামটা কিভাবে শুনতে শুরু করলাম এখন সেটা আপনাকে বলি। সে সময় আমার খুব দুঃসহ সময় যাচ্ছিল, আমি সরকারি মেডিকেলে চান্স পাইনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েটিং লিস্টে ছিলাম, ফর্ম ফিল আপও করেছিলাম, কিন্তু আমাকে শেষ পর্যন্ত ভাইবার জন্য ডাকা হয়নি। সে সময় আমি রাত্রি ঘুমাতে পারতাম না, অনেক চেষ্টা করেও কাটতে পারতাম না, আমার জীবন খুব একঘেয়ে কাটতে লাগল। সকাল 11:30 দিকে উঠতাম, কাজা নামাজ পড়তাম, টিভি দেখতাম, দুপুরের খাবার খেতাম 4:00 দিকে, এরপর আবার টিভির সামনে। রাত 11:30 বা 12:00 দিকে আমার টিভি দেখার চেইন রিয়াকশন বন্ধ হয়ে যেত। এরকম কোন এক রাতে কি মনে করে রেডিও শুনতে শুরু করলাম এবং অনেকদিন পর হাসতে লাগলাম। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য হতাশ হয়ে পড়া হল কাফিরের লক্ষণ, কাফির হল অস্বীকারকারী। আমার এই ছোট্ট জীবনের সেই বিষণ্নতার লম্বা মুহূর্তগুলো হঠাৎ করে খুব ভালো কাটতে লাগল। আমি একটু হাসার জন্য সপ্তাহের 5 দিন অপেক্ষা করতে লাগলাম। মেয়েদের সাথে আপনার ফোন আলাপ, প্রেমালাপ শোনার জন্য আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলাম। আপনার প্রেম বিরহ এবং প্রেমিকাদের নিয়ে টানা হ্যাচড়া সবকিছু আমাকে বিনোদন দিতে এবং এখনো দেয়। প্রোগ্রামটা শুনতে শুনতে একসময় আপনাকে নিয়ে আমার মধ্যে এক ধরনের অবসেশন তৈরি হল, রাজীব প্লিজ কাটবেন না। আরো আছে, আপনাকে আমি কি পরিমাণ পছন্দ করি সেটা হয়তো আমি কখনো ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে পারবো না। আমি কেন এমন একটা করলাম, এমন আচরণ করলাম যেটা আমাকেই করে করে খায়? আমি চিঠিটা আসলে লিখছি নিজেকে সান্ত্বনা দিতে, একটা মিথ্যা আশায় হয়তো আমি চিঠিটা আপনাকে দেব আর আপনি চিঠিটা পড়ে আমাকে ক্ষমা করবেন। গতকাল যখন চিঠিটা লিখতে শুরু করেছিলাম তখন মনে হচ্ছিল আপনি আমার উপর খুব রেগে আছেন, কিন্তু এখন মনে হচ্ছে আপনি আসলে অনেক কষ্ট পেয়েছেন আমার আচরণে। পহেলা বৈশাখের প্রোগ্রামটা দারুণ হচ্ছিল, আমার ফোন কলটাই সবকিছু ভণ্ডুল করে দিল। আমার উপর কি আপনার খুব অভিমান হচ্ছে? প্লিজ মন খারাপ করবেন না, আমি জানি আমি ক্ষমার অযোগ্য একটা অন্যায় করেছি, তবুও আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনি কি সব রাগ অভিমান ভুলে 19 বছর বয়সী একটা মেয়ের ছেলে মানুষই ক্ষমা করতে পারবেন? আমি অপেক্ষা করব, একদিন একদিন নিশ্চয়ই আপনি আমাকে ক্ষমা করবেন, অপেক্ষাতে তো কোনো দোষ নেই। আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। আমার প্রিয় গানের 2 লাইন লিখে দিচ্ছি, গানের কথাগুলো কেমন বলুন তো, গানের কথাগুলো কি জানেন রাজীব?
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক, ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো বুকের ভেতর তুমুল নাচুক। ইতি কানিদাই রাজীব। আমার জীবনটা পরে পুরোই ব্যর্থ বস, আমি
জাতি সম্পদ
পুরো ব্যর্থ, এবং আমি আমি জীবনে কোনো কিছুই করতে চাইনি, পারিনি আর কি। আমি ছোটবেলা থেকে যা যা স্বপ্ন দেখছি সবকটা স্বপ্ন আমার হাতের মুঠো থেকে মুহূর্তের মধ্যে বেরিয়ে গেছে। আমি খুব ভালো একটা প্রেম করতে চেয়েছিলাম, একটা মনের মানুষকে চেয়েছিলাম, সেটা আমার হাতের মুঠো থেকে বেরিয়ে গেছে। আমি একসময় কবিতা লিখতাম, কবি হতে চেয়েছিলাম, আমি কবি হতে পারিনি। আমি মহান নামী একজন ক্ষুদ্র লেখক হতে চেয়েছিলাম, তুচ্ছ লেখক হতে চেয়েছিলাম, আমি সেটাও হতে পারিনি। কিন্তু যখন যখন মৌমিতার এই চিঠিটা আমি হাতে পেলাম, আমার মনে হল আমার জীবন পুরোপুরি ব্যর্থ হয় নাই। এই মৌমিতার মতো কেউ একজন আমাকে এত আকুল ভাবে 8 পৃষ্ঠার একটা চিঠি লিখেছে, যে চিঠির প্রত্যেকটা অক্ষর ভালোবাসা স্নেহ মমতায় পরিপূর্ণ। মৌমিতা, আমি তোমাকে বলতে চাই, আমি তোমার প্রিয় লেখক কিনা জানি না, আমার কথা শুনতে তোমার ভালো লাগে কিনা সেটাও জানি না, শুধু এটা জানি যে আমার প্রতি তুমি যে অবাধ অগাধ ভালোবাসা দেখিয়েছ সেটি তুলনাহীন। মৌমিতা, আমি তোমার কে বলো তো? আমি হচ্ছি তোমার একটা ছাগল। মৌমিতা, এই একটা গান আমি অনেক আগে লিখেছিলাম, সময়ের অভাবে এই গানটি কখনো রাজীব আমাকে বাজাতে দেয়নি। আমি নিজেও এই গানটা বাজাতে খুব বেশি ইচ্ছুক ছিলাম না, কারণ আমি এই গানটা কার জন্য বাজাবো, আমি এই গানের যোগ্য কাউকে খুঁজে পাইনি। আজকে প্রথম মনে হলো এই গানটা তোমার জন্যই বাজানো যায়। আমি তোমারই ছাগল মৌমিতা, তোমারই ছাগল।
যখন বয়স 34 আর তখনই তোমারই সাগর চুপি 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 বলছি কেউ শোনে না যেন যেটুকু ভালো ছিলাম হয়েছি পাগল আমি যে তোমারই সাগর
হ্যালো মৌমিতা, কেমন আছো?
হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
আমি আমি ওই যে গানের কথার মতো যতটুক আমি তো এমনিতেই পাগল, যতটুক ভালো ছিলাম আমি তো আর পুরো পাগল ছিলাম না, ধরো 95% পাগল ছিলাম, 5% সুস্থ ছিলাম। তোমার এই চিঠি পড়ার পর আমি 100% পাগল হয়ে গেছি। এবং একটা পাগল যখন প্রেমে পড়ে তখন সে কেবল পাগল থাকে না, সে ছাগল হয়ে যায়। মৌমিতা, তোমার প্রতি আমার অনুরোধ, তুমি আমাকে ছাগল বলে দেখো কেমন। সেটা ছিল, সেটা ছিল, কিন্তু কিছু কিছু ব্যক্তিগত চিঠি ঐতিহাসিক চিঠিতে পরিণত হয়। যেমন রবীন্দ্রনাথ রানুকে,
আমি তো রবীন্দ্রনাথ
না, তুমি তো তুমি তো রানু, ঠিক আছে? তো রানুকে যে চিঠিগুলো লিখছিল সেগুলো তো তার এক ধরনের ব্যক্তিগত চিঠি ছিল, কিন্তু সেটা একটা
কখনো প্রকাশিত হয়নি, সবসময় ভানু চিঠি প্রকাশিত।
হ্যাঁ, এই জন্য আমার ক্ষেত্রে একটু উল্টা হবে, যেহেতু আমি রবীন্দ্রনাথ, তোমার চিঠি প্রকাশিত হবে কিন্তু আমার চিঠিগুলো প্রকাশিত হবে না। আমি তুমি একটা খুব ভুল কাজ করছো, সেটা হচ্ছে তুমি তোমার চিঠিতে তোমার ঠিকানাটা লিখো নাই। ঠিকানাটা লিখলে খুব ভালো কাজ করতো, আমি তোমাকে কালকে একটা চিঠি পাঠাতাম।
আমি আসলে ওখানে আমার নাম টাম কিছু লিখতাম না, শুধু
আমি আমি যে পরম মমতা তুমি আমাকে দেখাইছো, এই পরম মমতা যদি আমি জীবনের শুরুতে পেতাম, এরকম পরম মমতা যদি দিয়ে কেউ আমার হাতটা ধরত মৌমিতা, আমার জীবনে এত এলোমেলো হতো না, এত এলোমেলো হতো না। আমি শুধু
তোমাকে
কিসের গোছানো, কে বলছে আমার জীবন গোছানো? হচ্ছে রাজীবের জীবন। রাজীবের ঢাকায় একটা বাড়ি আছে, রংপুরে একটা বাগান বাড়ি আছে, তারপর
ঠাকুরগায়ে একটা
সুগার মিল আছে, ঠিক আছে, এবং গাড়ি আছে, রাজীব বসুন্ধরা সিটিতে সেই করে সুইমিং করে সপ্তাহে একদিন, রাজীবের একটা মোটরসাইকেল আছে, ছুটি ছুটি কাটাইতে যেতে যাই, রাজীব ছুটি কাটাইতে কোথায় যেন জানো, পাতায় না কোথায় যেন জানো,
আফ্রিকার জঙ্গলে,
আফ্রিকার জঙ্গলে,
তো বস বিলগেটস মিলগেটস গিয়ে পচায় ফেলস, আফ্রিকার জঙ্গল,
আফ্রিকার জঙ্গলে।
আপনি আমার কিছু কিছু অংশ ভুল করেছেন।
কোন অংশটা বলতো?
ওই যে যখন প্রোগ্রামের কথা লিখেছি সেখানে আমি সব জায়গায় প্লুরাল ওয়ার্ড
ইউজ,
আপনাদের বলছি, আপনি বলে মেসেজ,
তাই নাকি? একটু প্রিন্টিং মিস্টেক
মমিতা, আমি সরি এইভাবে বলি, ভুলটা রবি করে নাই, ভুলটা তুমি করছো
না,
না তুমি ভুল করছো মৌমিতা,
মৌমিতা এখন রাজীব চেষ্টা করবে
তুমি করছো,
আজে বাজে কথা বলে আজে বাজে, আমার আমার ট্র্যাক থেকে আবারও সরাই নিয়ে নিতে রাজীব, প্লিজ এই মেয়েটাকে রাজীব দেখেন অনেক কষ্টে, আমি এটা আমার সাত রাজার কুড়িয়ে পাওয়া ধন মৌমিতা, ঠিক আছে, অনেক কষ্টে আমি বস, অনেক কষ্টে,
এটাই
অনেক কষ্ট, আমি
প্লিজ মৌমিতা
বল, গরিবের
এই তুমি করছো, এখানে
কেড়ে নিয়েন না, এইটুকু কেড়ে নিয়েন না, পায়ে ধরি রাজীব,
ওইখানে বহু বচন ব্যবহার করার ভুলটা তোমার, রবিশরা শুধরে নিয়েছে। এই শোতে আমার কোনো ভূমিকা নাই, আমি সত্যিকার অর্থে বলি, এই যে আমি যে ছিলাম না, শোটা খুব চমৎকার হচ্ছিল, ভালো হচ্ছিল, এটা অভ্যাসের মতো বলছো মৌমিতা, এটা হয় কি, না 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 সত্যিকার অর্থ শোনো, আমি বলি আমি জাস্ট একটা পরীক্ষামূলক কাজ করি, আমি চারটা শো না আসি, দেখবেন ফিফথ শো থেকে আমার মানুষ ভুলেই যাবে যে এখানে রাজীব হাসান নামে
একই পরীক্ষামূলক একই পরীক্ষামূলক কাজ আমি করি,
যে আপনি ছাড়া শুধু
ভক্তদের রিঅ্যাকশন।
হ্যাঁ রাজীব, আপনি কে জানেন এই শোর কে? আমি যদি
মৌমিতা শোনো, আমি তোমাকে
আমি যদি তুলনা করি, আপনি এই শোর কে জানেন বস?
সানি লিওনি
বস, বস আপনি এই শোর আইটেম সং,
সেটাই তো, ওই যে সানি এই দুনিয়া পিত্তল দি,
কি বলছেন বল,
এই দুনিয়া পিত্তল দি, সানি লিওনের আইটেম সং,
এই শোর আইটেম বয় আপনি,
সেটাই,
তাকে ছাড়া এই শোর জমবে না। ধরেন একটা ঢোল, ঢোলকে একলা একলা বাজবে, কোনোদিন বাজবে না, ঢোল বাজার জন্য একটা কাঠি লাগে, আপনি হচ্ছেন সেই কাঠি,
মানে আইটেম সঙ্গে যেমন মেরা
আইসক্রিমের কথা ধরেন বস, আইসক্রিম কেমনি থাকে, আইসক্রিম একটা কাঠিতে গেঁথে রাখতে হয়, আপনি হচ্ছেন সেই কাঠি। হ্যাঙ্গার কেমনি এমনি ঝুলে বস দেয়ালে, ক্যালেটারের পাতা কি আশা দিয়ে আটকানো থাকে দেয়ালে, একটা পেরেক লাগে বস।
আর আগের নম্বর বলবেন কমোডে কি এমনি এমনি ফ্লাশ হয়, দুইটা বাটন থাকে ওটা চাপ দিলেই কমোড।
এক্স্যাক্টলি আমি ওই লাইনেই আসছিলাম, ঠিক আছে
রবি আমি শুরুতে একটা কথা বলছিলাম, শুনে
মন শক্ত করে বস একজনকে বেছে নিচ্ছে ওর মতো থাকতে।
আমি যদি বলি যে আমি কষ্ট পাই নাই, এটা খুবই মিথ্যা কথা বলা হবে, আমি খুবই কষ্ট পাইছি, সিরিয়াসলি
আমিও কষ্ট পাইছি বস।
আমি কষ্ট, মৌমিতা এত প্রেমময় একটা চিঠি আপনাকে পাঠাইছে, এত ভক্ত আপনাকে গিফট পাঠায়, আমাকে এই আপনাকে ইলিশ পাঠাইছে ছয়টা, আমাকে কেউ দুইটা পুটি মাছও পাঠায় নাই, ঠিক আছে আপনাকে টাই পাঠাইছে, আমাকে একটা আন্ডারওয়্যার কেউ কোনোদিন পাঠায় নাই,
আমাকে টাই পাঠাইছে হচ্ছে জর্জিয়া। আমি আপনাকে বলি টাইয়ের কাহিনীটা বলি,
আপনাকে রেব্যানের চশমা পাঠাইছে, আমাকে কেউ কোনোদিন টিনের চশমা বাদ দেন, ওই যে নারকেল গাছের পাতা দিয়ে চশমা বানায় না ছোট ছোট বাচ্চারা,
টিনের চশমা,
টিনের চশমা নারকেল গাছের পাতা
গোল করে কাটি দিয়ে,
কাঠি দিয়ে চশমা বানায়, এরকম চশমা আমাকে কোনোদিন পাঠায় নাই রবি ভাই। আমি কতটা অপাঙ্ক্তীয়, আমি কতটা বাহুল্য, আমি অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সের কাজটা কি জানেন, মানব দেহের অ্যাপেন্ডিক্সের কোন প্রয়োজন নাই,
কেবল
থাকলে সমস্যা নাই, কিন্তু কখনো কখনো প্রবলেম হয় ব্যথা 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 দেয়, মানে ও যখন চুপচাপ থাকে
অ্যাপেন্ডিক্স না বস,
আমি অ্যাপেন্ডিক্স
বস, আপনি অ্যাপেন্ডিক্স না,
লেট মি ফিনিশ,
আপনি হচ্ছে এক্সটারনাল অ্যাপেন্ডিক্স, ঠিক আছে এটা
অ্যাপেন্ডিক্স থাকলে সমস্যা নাই, কিন্তু অ্যাপেন্ডিক্স করে কি কোনো কাজও করে না, কিন্তু কখনো কখনো ব্যথা দেয়, যখন ব্যথা দেয় তখন
এইসব কথা বলতেছে তোমাকে ইমোশনালি সফট করে, আবার তুমি যে ভুল পথ থেকে সঠিক এবং সত্যের পথে এসেছো সেখান থেকে আবারও টেনে হিসেবে তোমাকে নিয়ে যাওয়া।
মৌমিতা শোনো, আমি এই শোতে শুরুতে বলছি না, আমি মন থেকে বিশ্বাস করে বলি, এই শো যদি 100,000 লোক শুনে থাকে, 99,999 জন শোনে রবির জন্য,
রবির জন্য
আমার জন্য একজন শোনে, আমি জানি, আমার জন্য একজন শোনে আমি জানি,
এই একজন মৌ বুঝলো তো বস,
আমি জানতাম সেটা মৌমিতা, কিন্তু আজকে মনে হচ্ছে না সে মৌমিতা না, এখন সেই একজনের জায়গায় আমি কল্পনা করে নিতে অন্য কাউকে, সে
একজনের
হতে পারে।
আমি আপনাকে রাজীব পরিষ্কার করে কয়েকটা কথা বলি, এক নম্বর কথা হচ্ছে যে আপনি যে ইমোশনাল খেলাটা খেলতেছেন এখন
রবি ভাই,
এটা অত্যন্ত ন্যাক্কারজনক খেলা। এই মৌমিতা আমাকে বস আমার মেয়ে পর্যন্ত রবি ভাই বলে ডাকে, এই মৌমিতা আমাকে আঙ্কেল বলে ডাকছেন, এবং এই মৌমিতা আমাকে আঙ্কেল বলে ডাকার পর ফেসবুক আমি খুলে দেখাই বস, আমি আর ইনবক্স খুলি না, আঙ্কেল স্যার, আঙ্কেল স্যার, চাচা, মামা, কাকু, একজন তালুই ডাকছে, ইমাজিন
তালুই মানে কি,
আমি জানি না তালুই মানে কি, খালু ডাকছে একজন যে আপনি আমার ছোট খালু, মানে অদ্ভুত বিষয়, ও বড় খালু বলতে পারতো, ছোট খালু মানে কোন গুরুত্ব নাই। আমি আপনাকে বলি আমাকে হ্যাঁ বুড়োর মধ্যে একটু ইয়াং হয়, এই যে আবার ঘুরিয়ে ফিরে কিন্তু আমাকে মৌমিতা বুড়োই বলছি, এই এই যে চিঠি, এই চিঠিটা আপনি এই মুহূর্তে মিথ্যা করে দিলেন, মৌমিতাকে ইমোশনালি ব্ল্যাকমেল করলেন। আমি আপনাকে টায়ের কথা বলি, জর্জিয়া আমাকে গরু জ্ঞান করে, কৃষক কি করে গরু, মানে সে আমাকে গরু ভাবে, একজন কৃষক কি করে গরুর গলায় দড়ি রাখে, দড়ি দিয়ে বেঁধে রাখে, টাই হচ্ছে একটা সিম্বলিক শট বস। সত্যজিৎ রায়ের সিনেমা দেখেন নাই বস?
না
সত্য, ওই বড় 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 বড়
সর্বশেষ সিনেমা দেখছিলাম বেদের মেজাজ,
বেদের মেজাজ, ওকে। সিনেমায় একটা জিনিস থাকে সিম্বলিক শট, ধরেন একটা মানুষ মারা গেছে, সত্যজিৎ রায় একটা কিভাবে দেখাইছে, এক ঝাঁক পাখি উড়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল, ঠিক আছে, মানে প্রাণ বের হয়ে গেল, ঠিক আছে, লাশটা নিয়ে কুয়াশার ভেতর ঢুকে পড়লো, মানে সে জগৎ থেকে হারিয়ে গেল। কিংবা যারা আর্ট ফিল্ম করে, হ্যাঁ, কোন মানুষের মৃত্যু দৃশ্য সে কিভাবে
দেখে, কচুরি পানার এফেক্ট ব্যবহার,
হ্যাঁ ওটাও তো ব্যবহার করছে, দুর্গা তার একটা পাপেস মানে একটা অপরাধের জিনিস সে কচুরি পানাতে ঢেকে দিচ্ছে। আরেক ফিল্ম মেকার একটা মানুষ মারা গেছে, এটা কিভাবে দেখাইছে জানেন, ক্ষেত থেকে পটল তুলতেছে, মানে পটল তোলা মানে মারা, মানে এটা বুঝাইল যে জাহিদ একটা পটল খেতে গিয়ে টাস করে পটল তুলল, মানে হচ্ছে জাহিদ মারা গেছে। তারপর এটা সিম্বলিক শট, তারপর হচ্ছে আরেকটা সিম্বলিক শট দেখছিলাম আমার কাছে বেশ ভালো লাগছিল, সেটা বাংলা সিনেমায় তো চুমুর দৃশ্য দেখানো যায় না, তো যখন নায়ক নায়িকা চুমু হয়েছে বা মিলন হয়েছে, এটা দেখাইতো কিভাবে, দুইটা ফুল টাস করে বাড়ি খেলো পরস্পরের সাথে। জর্জিয়া যে টাইটা পাঠাইছে ওটা একটা সিম্বলিক শট, ওটা টাই না, ওটা হচ্ছে তোমার গলায় আমি দড়ি বেঁধে রাখছি, ঠিক আছে? এটা উপহার না বস, এটা হচ্ছে উপহারের নামে গালে জুতার বাড়ি মারা। কিন্তু এই যে মৌমিতা আমাকে মাউথ ওয়াশ পাঠাইছে, এটা এক ধরনের সিম্বলিক শট।
অবশ্যই
ব্যবহার করব
মঙ্গল এবং শুক্রবার,
মানুষ মাউথ ওয়াশ মুখে ব্যবহার করে, আমি এই মাউথ ওয়াশ দিয়ে গোসল করব।
আপনি করতে পারেন, আমার যেই লোক
আমি খাবো
তার পক্ষে মাউথ ওয়াশ
আমার আমার বস বস আমার কোন আফটার শেভ নাই বস না বস আপনি আপনি
গালে
হ্যাঁ সেটাই সেটাই বলতে না বস আমার কোন আফটার শেভ নাই, আমার কোন শেভিং কিটস নাই বস, আমার কোন শেভিং কিটস নাই। এখন আপনি বলেন যে আমি কিভাবে শেভ করি বস, এই চার পাঁচ ঘন্টা লাগে বস, একটা একটা করে টেনে তুলি জাস্ট পাঁচটা টাকা বাঁচানোর জন্য, শেভ করতে পাঁচ টাকা লাগে। আপনার মতো বিল গেটস এর জীবন আমি যাপন করি না। মৌমিতা তোমার এই মাউথ ওয়াশ, মানুষ তো মাউথ ওয়াশ মুখে দিয়ে কুলি করে ফেলে দেয়, এইটুকু আস্থা রাখো আমি গিলে খাব, আমি গিলে খাবো, এটাই আমার পরম সুধা, এটাই আমার অমৃত। তোমার অমৃত যাকে দাও
তাকে গিলিবারে দাও শক্তি,
গিলিবার দাও শক্তি। মুভিটা খুবই ভালো লাগলো, আমি অনেকদিন পর আমি একটা চিঠি পড়ে
একটা ডুবন্ত মানুষ
কচুরিপানা আঁকড়ে ধরে,
কচুরিপানা আঁকড়ে ধরে, একটা ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে, কিন্তু আমি সেই ডুবন্ত মানুষ কচুরিপানা ধরেছিলাম বা খড়কুটো
ধরেছিলাম। আপনাকে ভালোভাবে বল মনে হচ্ছিল,
হঠাৎ করে আবিষ্কার করলাম যে আমার হাতে কচুরিপানা বা খড়কুটো কোনটাই নাই, এটা স্রেফ একটা বিভ্রম, স্রেফ একটা মায়া ছিল। মৌমিতা তুমি ভালো থেকো,
বস ইমোশনাল ব্ল্যাকমেইল, সেটা ইমোশনাল ব্ল্যাকমেইল হোক সেটা
না, রবিভাই শোনেন, আমি যখন রংপুরে গেলাম না তখন আমাকে অনেকে টেক্সট করতেছিল যে রবিভাই যে আপনাকে ভয়ঙ্কর পচাচ্ছে, আমি তারপরে ঘাবড়াইনি কেন জানেন, আমি জানতাম মৌমিতা আছে, মৌমিতা আপনি আমাকে শোয়ে
একটা 19 বছরের কোচিং মেয়ে, সে ভুল পথে ছিল, সে সত্য এবং সুন্দরের পথে এসে
আসছে,
দয়া করে এইসব ইমোশনাল বাকচিত
না 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 না
মেয়েটাকে প্লিজ
কনগ্রাচুলেশনস মৌমিতা, ভুল বোঝার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন
বস। আপনার এই কনগ্রাচুলেশনস এর মানে জানেন, মানে জানেন যে একবার মেয়র ইলেকশন হয়েছে, ইয়া হেরে গেছে, মানে এক প্রার্থী এক পলিটিক্যাল পার্টি হেরে গেছে, আর যে জিতছে সে তো মহানন্দে, যে হেরে গেছে সে কি করছে জানেন, গাদাখানেক মিষ্টি কিনে ওই জয়ী প্রার্থীর কাছে গেছে, গিয়ে হা করে খাওয়াই দিয়েছে, এবং যখন হা করে খাওয়ায় মনে মনে কি বলছে জানেন, তুই মর তুই মর তুই মর। আপনার এই কনগ্রাচুলেশনস এর ভেতরে যে গভীর নৃশংসতা বদ্দোয়া লুকিয়ে আছে, সেই বদ্বয় বস আমি ধ্বংস হয়ে যাই, আমার কোন আপত্তি নাই,
আমার তো নিঃসংশ হয় স্বাভাবিক
বস, মৌমিতা জানো
আমার তো বদ্ধ উন্মাদ হয় স্বাভাবিক,
এই দীর্ঘশ্বাস
আমার অভিশাপ দেয় স্বাভাবিক,
আমার লাগুক মৌমিতার শরীরে যেন না লাগে,
আমার অভিশাপ দেয় স্বাভাবিক, আমার উন্মাদ গ্রস্ত হয় স্বাভাবিক, আমার আর কি জানি বললেন আপনাকে তীরবিদ্ধ করাই স্বাভাবিক, কারণ সিরিয়াসলি আমি হার্ট হয়েছি,
আপনি আমাকে তীর মারেন গুলি মারেন বোমা মারেন,
আমি যখন
মৌমিতাকে কিছু
আমি যখন রংপুরে ছিলাম যখন আমাকে টেক্সাস রবি আপনাকে পচাচ্ছে তখন আমি একজনকে একটা রিপ্লাই দিয়েছিলাম, আমাকে তিন ঘন্টা শত দুই ঘন্টা পঞ্চাশ মিনিট রবি আমাকে পচাবে, দশ মিনিট একজন একটা ফোন কল দিবে দশ মিনিটের জন্য, তাতে দুই ঘন্টা পঞ্চাশ মিনিট যে রবি আমাকে পচাইছে, যে দুর্গন্ধ বেরোইছে সেই দুর্গন্ধটা ঢেকে যাবে, কারণ সে একটা ফুল, সে হচ্ছে
আপনি মৌমিতাকে কোন অবস্থাতে ফুলিশ বলতে পারেন,
ফুলিশ
না আপনি বললেন ফুল মানে কি রাজীব, একটা মেয়ে আপনাকে ছেড়ে চলে গেছে আর রাতারাতি সেই মেয়েটা ফুলিশ হয়ে গেল, স্টুপিড হয়ে গেল। আজকে একটু এখন বলতেছেন ফুলিশ স্টুপিড, দুদিন পর কি বলবেন রাজীব? রাজীব লেটকো করা শিখেন, লেটকো করা শিখেন।
চিঠি আমারও আসে, হয়তো কেউ হাতে লিখে পাঠায় না, আমার জন্য এতটা দরদ কারো নেই। উপহার আমারও আসে, হয়তো হয়তো সেটা খুব দামি পারফিউম হয় না, হয়তো সেটা ঘাস ফুলের মতো কারো কারো কাছে অর্থহীন অবান্তর কিছু মূল্যহীন কিছু মনে হয়, কিন্তু আমার কাছে অমূল্য মনে হয়। আমি সেই চিঠি, আমার কাছে আসা সেই ইলেকট্রনিক চিঠি আমি শোনাবো
একটা
বিরতির পর।
হ্যাঁ
হ্যাঁ, আপনি রবিকে চাচ্ছেন তাই তো? হ্যালো
রবি ভাই না?
হ্যাঁ আমি রবি। হ্যাঁ রবি বলছি।
হ্যাঁ মানে আমি কবিতা লিখছিলাম, শুনেননি?
একটা কবিতা লিখছেন তো কি হয়েছে?
হ্যালো
রবিকে নিয়ে কবিতা একদম হাজার হাজার লোক লেখে, রবির সব শোনার টাইম আছে? রবি কি বড় হবে সেলিব্রিটি, আপনার ধারণা আছে? হ্যাঁ
হ্যালো কি বলছিলে?
আরে রাজীব বলেন না, কোথায় কেন আমার নিয়ে হাজার হাজার লোক কবিতা।
হ্যালো 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 হ্যালো, আমি রবি, রবি এই রাজীব ঢং করে রবির কথায় কথা বলছিলেন। হ্যালো কে বলছিলেন?
ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি। কে বলছিলেন ভাইয়া?
ইমামুল বলছিলাম।
বাহ কি সুন্দর নাম ইমামুল, কোথা থেকে বলছিলেন?
উত্তরা এয়ারপোর্ট থেকে।
ও উত্তরা এয়ারপোর্ট, আরেকটা সুন্দর জায়গা। জি ভাই বলুন।
আমি মানে আপনাদের তিনজনকে নিয়ে কবিতা লিখছিলাম, ঠিক আছে? শুধু আপনাকে নিয়ে না, গাইড ভাই কেউ রাজীব ভাই তিনজনকে নিয়ে একটু কবিতা লিখছিলাম।
আমরা এখানে মানে কবিতা পড়ি এবং বিনামূল্যে কবিতা অনুবাদ করে দেয়। এই যাই গোল ট্রান্সলেশন অন করো। জি ভাই বলেন কবিতাটা।
মানে কবিতাটা শোনেন তাহলে।
জি অবশ্যই।
বলছি তোমায় হে লল না, তুমি রবিকে আর খোঁজো না, তুমি দেখছো না রবি কত দূরে, আর রাজীব রয়েছে তোমার দুয়ারে, ভালোবাসায় বাড়িয়ে হাত, গভীর রজনী থেকে প্রভাত, এখনো পর্যন্ত যে ভালোবাসা ছাড়িয়েছে দিগন্ত, রবি সে তো সুদূর আকাশে, তবে পাবে তাকে খোঁজে তোমার অনুভবে, আর জাহিদ সে তো প্রেমিক মহান, বেশি দিতে তার হবে না প্রমাণ, তার নীরব অশ্রু ঝরা ব্যতীত, তিনজনের ভালোবাসা থাকবে জাগ্রত আমাদের সকল শ্রোতার মাঝে। হ্যালো
হ্যাঁ ভাই, খুব সুন্দর হয়েছে। জাস্ট একটা লাইন, হ্যাঁ আপনি যে ওই যে হাত বাড়িয়ে হাত লাইনটা আরেকবার পড়েন তো, বাড়িয়ে হাত জানেন, কবিতার মধ্যে জীবন ঘনিষ্ঠ কবিতা না হলে কবিতাটা মানুষের হৃদয় ছুঁয়ে যায় না, জীবন ঘনিষ্ঠ করতে হবে। এই জীবন ঘনিষ্ঠ করতে হলে কিছু বাস্তব এলিমেন্ট যোগ করতে হবে, যেমন রাজীব রয়েছে বাড়িয়ে দুহাত, ঠিক আছে? এর পরলাইনটা কি হবে?
গভীর রজনী।
না না, গভীর রজনীর দিকে গেলে হবে না, গভীর রজনীর দিকে গেলেই ব্যাপারটা কেটে যাবে, বুঝছেন? তখন ব্যাপারটা অধিক উপমা, অধিক উপমা কাব্যকে ক্ষতিগ্রস্ত করে, এটা শেক্সপিয়ার বলছে। রাজীব রয়েছে বাড়িয়ে দুহাত, আমি বলি বলি কথাটা শেষ করি, রাজীব রয়েছে বাড়িয়ে দুহাত, তার লাগছে, না না লিখতে হবে, তার লাগছে খিদা দাও তাকে ভাত, না না রাজীব রয়েছে বাড়িয়ে দুহাত, তার লাগছে খিদা তাকে দাও ভাত। এই যখন আপনি ভাতের বাংলা ভাষায় সবচেয়ে বিখ্যাত কবিতা কি জানেন? দুইটা লাইন, ভাত দে হারাম জাদা মানচিত্র চিবিয়ে খাবো ভাই। হ্যাঁ যতক্ষণ আপনি ওই রজনী মজনী লিখবেন না ভাই চলবে, হবে না। বলেন লাইনটা তাহলে কি হচ্ছে, লাইনটা কি দাঁড়াচ্ছে বলেন তো? রাজীব রয়েছে বাড়ি দুহাত,
রাজীব রয়েছে ভালোবাসে বাড়ি হাত, রাজীব খাবে,
রাজীবের লাগছে খিদা তারে দাও
ভাত, খাবে
ভাত। হ্যাঁ তারপর লাইনটা বলেন,
যে ভালোবাসা ছাড়িয়েছে দিগন্ত, রবি সুদূর আকাশে, তবে তাদের তাকে খুঁজে তোমার অনুভবে।
এই জায়গাটা মিলল না, রবি সে তো দূরের আকাশ, দূরের আকাশে,
দূরের আকাশে থাকে তাই না?
হ্যাঁ তখন তখন করতে হবে কি, রবি সে তো দূরের আকাশে, না না এইখানে এখানে না না আবার আপনি কাব্যের দিকে যাচ্ছেন, রবি সে তো দূরের আকাশে উল্টা পাল্টা কাজে খুবই পাকাশে, এই যে যখন আপনি, হ্যাঁ যখন আপনি ভাই বাস্তববাদী কবিতা হইতে হবে, বাস্তববাদী কবি, ঠিক আছে? রবি রবি রয়েছে দূরের আকাশে, উল্টা পাল্টা কাজে খুবই পাকাশে। হ্যাঁ, তারপর আরেকটা লাইন বলেন, বলেন আপনি লিখে নেন, কারেকশন করে লিখে নেন।
আর জাহিদ সে তো প্রেমিক মহান, বেশি দিতে তার হবে না প্রমাণ, তার নীরব অস্ত্র ঝরা ব্যতীত,
তার নীরব অস্ত্র ঝরাবে,
ঝরা ব্যতীত মানে তার অস্ত্র ঝরা, নীরবে অস্ত্র যে ঝরায়, এটাই তার প্রেমের পরিচয়। এখান থেকে আমরা জানতে পারি
খুব ভাই, ইতিমধ্যে আপনার কবিতা ইংরেজিতে অনুবাদ হয়ে গেছে। ওই যে আপনি যেটা লিখছিলেন যে বাড়িয়ে দাও হাত, রাজীবের লাগছে খিদা, তালে দাও ডাল ভাত, এটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, একটু একটু শোনেন, একটু শোনেন মনোযোগ দিয়ে। রাজীব ফিল ওয়ার খিদা, গি পিস রাইস, হ্যাড দি স্ট্রেচ। এটা ইংরেজি ভাষা, রাজীব ফিল ওয়ার খিদা, গি পিস রাইস, হ্যাড স্ট্রেচ। আচ্ছা, পর্তুগিজ না, পর্তুগিজ ভাষায় হচ্ছে পর্তুগিজ, এই যে পর্তুগিজ। হ্যাঁ, রাজীব সেন্টির খিদা, ফিউ দি ইর ভিয়াস আলোচ, মাও এস্টি মামেন্টো, এস্টি মামেন্টো হচ্ছে হাত। হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনার এই ইংরেজি ইংরেজিটাই বেশি সুন্দর হয়েছে, ঠিক আছে? ইংরেজিটাই রাজীব ফিল ওয়ার খিদা, গি পিস রাইস, হ্যান্ড স্ট্রেচ, এটা সুন্দর করে আপনি করেন। রাজীব ফিল ওয়ার খিদা, গি পিস রাইস, হ্যান্ড স্ট্রেচ।
আমি আমি রাজীব ভাইয়ের কাছে চিরন্ত তার সাথে কথা বলি।
হ্যাঁ রাজীব, রায় রাজীব কথা বলেন।
হ্যাঁ
বলেন ভাই।
হ্যাঁ রাজীব ভাইয়া,
জি ভাইয়া,
আমি যখন কবিতাটা প্রথমে মানে আপনাকে শোনাইলাম, তখন আপনি খুব রাগ মানে রাগ হয়ে গেলেন।
না না, প্রথমে আমি শুনি, রবি ধরছিল
যখন আমি তখন কবিতাটা শোনাইলাম, ঠিক আছে? আমি তো শুধু একজন ইন্ডিকেট করি নাই, আমি তিনজনকে কেন্দ্র করি, এমনকি জাহিদ ভাইকে আমি এটার ভিতর ইনক্লুড করে তারপর আমি কবিতাটা লিখছি। এখন এক্ষেত্রে তো আপনার একা দেখা যায় মানে
আমরা গালিটা আমাদের সফটওয়্যারে গালিটাই হয়ে যায় মানে ডিলিট হয়ে যায়। রাজীব, আমি আপনাকে বসে, ভাই আপনি, ভাই আপনি একটু থামেন, একটু থামেন ভাই, আমাকে একটু কথা বলো, আমি রবি বলছি, একটু থামেন। রাজীব ভাই, শ্রোতারা হচ্ছে আমাদের প্রাণ, আমি বস একটু মাপ চাইব, শ্রোতারা আমাদের প্রাণ, এই শ্রোতারা রেডিও শো শুনে দেখে মেন্টোস এখানে বিনিয়োগ করে, মেন্টোস এখানে বিনিয়োগ করে দেখে আমরা দুটো পয়সা পাই।
সেই শ্রোতাদের সঙ্গে এত বাজে বিনিয়োগ কেন করে?
না না না,
আমি আমি যখন ফোন দেয় অনেক আশা করে ফোন দেয়, তখন তাকে আমি রবি, আমার এরকম হাজার হাজার লোক
মালিক আল্লাহ, কিন্তু এই শ্রোতা তার উসিলা মাত্র। আপনি কেন এর সঙ্গে দুর্ব্যবহার করলেন রাজীব? আমি আপনার মতো এত বড় সেলিব্রিটি না বস, কিন্তু আমিও একজন ছোটখাটো সেলিব্রিটি, সেলিব্রিটি হলেই মানুষকে এরকম দুর্ব্যবহার করতে হয় না, প্লিজ মানুষকে একটু মানুষ মনে করেন ভাই, আপনি কিছু মনে করেন না, ঠিক আছে? মানে আপনি এই সেলিব্রিটি আনন্ত কোথায় রাজীব, যেখানে মানুষের কাছ থেকে আপনি দূরে সরে যাবেন, যেখানে একজন একটা কবি বোঝেন, একটা কবিতা লেখা, আপনি কি ভাবছেন একটা কবিতা লেখা, এটাকে আপনি ফেসবুকের স্ট্যাটাস পাইছেন কবিতা? একটা কবিতা লিখতে গেলে যে মেধা, যে সৃজনশীলতা, যে মমতা লাগে।
স্নিগ্ধাপা, অনেকদিন থেকে আপনার নম্বরটা আমার কাছে চাচ্ছিল, আপনার ভীষণ ভক্ত।
বস কথা ঘুরাবেন, আপনি আপনি শ্রোতাকে সরি বলেন,
আমি শ্রোতাকে সঙ্গে কখনই খারাপ ব্যবহার করি না।
আপনি অবশ্যই ভাই,
আপনি খারাপ ব্যবহার করেন, আমি বলি আগে মানে সমস্যাটা কি হয়েছিল, আমি আমার আইডিয়া অনুযায়ী।
হ্যাঁ হ্যাঁ ভাই বলেন, আমি ছিলামই না, আমি বাইরে ছিলাম, বলেন ভাই।
আপনি যেখানে থাকেন, হয়তো আমার মানে যখন আমি কবিতাটা মানে ই করলাম, পাঠ করলাম, হয়তো এই রাজীব ভাই হয়তো ক্লিয়ারলি শুনতে পাই নাই বা তার ভুল হয়েছে, এখন সে আমাকে হয়তো যে বলছে হয়তো ইচ্ছা গেছে বললো না, সে আপনার
আপনার সঙ্গে প্রথমে কে কথা বলছে, আপনার সঙ্গে প্রথমে কে কথা বলছে, কে বলছে, রাজীব না রবি? প্রথমে
বলছে মানে আপনি আমার সাথে কথা বলছেন,
নাম চেঞ্জ করবো কেন?
সে কবিতা লেখে দেখে কি সে ঘাস খায়, তার মাথায় কি বুদ্ধি নেই রাজীব ভাই? আপনি বলেন, আমি তো কথাটা শুনি। এই রাজীবের মাইক বন্ধ করো।
মানে
মায়ের রাজীবের মাইক বন্ধ করো।
ঘাস খায় মানে আপনি রবি, আমি একজন কবি হিসেবে খুবই অপমানিত বোধ করি।
আমিও কবি, আপনি কিসের কবি? আপনি হচ্ছে স্ট্যাটাস লেখক, আমি কবি, আমি কবি। আমার
কবিদেরকে আপনি ঘাস খায় বলে আপনি কবি সমাজের অপমান করেন।
নাতালিয়া ল্যান্ডার কবিতা আমি অনুবাদ করছি বাংলা ভাষায়, ইতালিয়ান কবি।
রবি আপনি অনেক জানলে আলো বলছি, কিন্তু আসলে আমি আপনাদের তিনজন যে ই করেন, আপনার শোটা ই করেন, শো করেন, আমি তিনজনকে অন্তর থেকে অনেক রেসপেক্ট করি এবং অনেকদিন
চিন্তা করে দেখেন ভাই, রেসপেক্ট করেন সেখানে এরকম কি
না। কিন্তু আমি রাজীব ভাইকে দোষারোপ করতেছি না, ঠিক আছে? সেও আমার মানে খুবই একজন প্রিয় সেলিব্রেট। এখন আপনাকে যেরকম আমি ভালোবাসি, রাজীব ভাইকে তেমনই ভালোবাসি এবং রবি ভাইকেও।
দেখেন কারণ ভাই, আপনার সঙ্গে প্রথমে কে কথা বলছে আমি তো বুঝতেছি না, আমি তো বাইরে ছিলাম, আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি। আপনার সঙ্গে প্রথমে যে কথা বলছে তার নাম কি?
সে রবি হিসেবে, রবি নামে পরিচয় কথা বলছে,
রবি নামে পরিচয় দিয়ে কথা বলছে, রবি নামে পরিচয় দিয়ে রাজীব কথা বলছে। আপনি এখানে দুইটা
আমার অপরাধ করছেন,
তার কণ্ঠে তার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, দুই হচ্ছে আপনি একটা মিথ্যা পরিচয় দিচ্ছেন।
তার মনে হচ্ছে আমার কণ্ঠস্বর মনে হচ্ছে আমার? ভাই একটু ভাই ক্লিয়ার করে বলেন তো, আমি খুবই কনফিউজ হয়ে যাচ্ছি। আমার আমার কণ্ঠস্বর মনে হয়েছে
যখন আমি
রবি ভাই, রবি ভাই ক্লাস টু থেকে মঞ্চ নাটক করে, ঠিক আছে? শুনেন আমি আপনাকে বলি, রবি ভাই ক্লাস টু থেকে মঞ্চ নাটক করে, ঠিক আছে? গ্রুপ থিয়েটার আন্দোলনের, বাংলাদেশের যে গ্রুপ থিয়েটার আন্দোলনের, আপনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অফিসে যাবেন, সেখানে দেখবেন রবির ছবি ঝুলানো আছে, সাথে সাথে হচ্ছে বেলিফুলের, বেলিফুল না তো ইয়ে কি
কদম,
বেলফুল, বেলফুলের মালা, ঠিক আছে? বেলফুলের মালা দিয়ে রবি ভাইয়ের উপরে লাগে, নয়ন সম্মুখে তুমি নাই, হৃদয়ের মাঝখানে নিয়াজ হয়ে ঠাই। রবি ভাই হচ্ছে বাংলাদেশের,
আমার যতটুকু আইডিয়া যে আপনি বললেন না যে রবি ভাই মঞ্চ নাটক করে, তাহলে তার তো বিভিন্ন ধরনের ভয়েস মেক করার ক্ষমতা আছে।
হ্যাঁ রবি ভাই করে তো, রবি ভাই এই যে মামু বানায়, মামু কে বানায়? আমি বানাই না, রবি ভাই বানায়, মামু কে বানায়? রবি ভাই বানায়, কারণ তার ভয়েস চেঞ্জ করার অনেক অস্বাভাবিক ক্ষমতা আছে। আমার ভাই নাই, আমার
আমার ঠিক আছে, তাকে হাজার হাজার লোক কবিতা তাকে নিয়ে লিখতে পারে।
এখন হয় কি ভাই, শুনেন একটা আমি আপনাকে বলি, আপনি ক্লিয়ারলি বলি,
তাকে কথা বলতে
একটু ক্লিয়ারলি বলি, কথা বলি বলি, শুনেন আমাকে নক করে পাঁচ ছয় জন, ঠিক আছে? তাকে নক করে পঞ্চাশ ষাট জন দিনে।
আপনি তো কিছুদিন আগে বললেন যে আপনার মানে এই আপনার পক্ষে নিয়ে মানে এই ছোটার শোনে মাত্র
লাখে একজন শোনে, হ্যাঁ, কিন্তু আমাকে নক করে আমি বলতেছি না, আমি শুধু তো রেডিও না, সব মিলায় আমাকে নক করে
লোকটাকে একটু কথা
পাঁচ ছয় দিন, তাকে নক করে
ফেসবুকে লিখছে একটু কথা বলতে দেন
ষাট সত্তর জন, তাকে দিনে একশো দুশো জন কল করে, ঠিক আছে? তার বাসার নিচে এসে দাঁড়ায় থাকে, অমুক গিফট তমুক গিফট নিয়ে অফিসে নিয়ে অমুক গিফট তমুক, সেও তো মানুষ, সাকিব আল হাসান তারকা, সে তারকা না, তার পক্ষে সবকিছু হ্যান্ডেল করা সম্ভব হয় না, ঠিক আছে? এই বুঝতে হবে, সেও রক্ত মাংসের মানুষ, সেও চায় একটু নির্জন নিরালা নিবৃত্তে সময় কাটাতে প্রেমিকার সঙ্গে, ঠিক আছে? এই জন্য সে হয় কি মাঝে মাঝে টেম্পার ধরে রাখতে পারে না। আপনি কিছু মনে করবেন না, এটা একটু একটু থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। রোহিত প্লিজ, রোহিত আপনার যদি পিএ লাগে আপনি একটা পিএ রাখেন, একটা পিএতে যদি না হয়
আমি কিছুই বলবো না, সত্যের জয় একদিন হবেই। আপনি
তিনটা পিয়ে রাখেন,
এই শ্রোতা সাথে আপনি যে প্রতারণামূলক আচরণ করলেন, তার ফোন ধরে আপনি রবি পরিচয় দিয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করলেন, এবং শেষমেশ খারাপ ব্যবহারের জন্য লজ্জা প্রকাশ না করে, দুঃখ প্রকাশ না করে আপনি আবারও তার সঙ্গে প্রতারণা করে বললেন
সেই দিন তিথি,
রবি
তিথি, তিথির মা, তিথির
এই অপরাধ,
তার ভয়ানক ভক্ত আপনার সঙ্গে কথা বলবে, আমি আপনাকে ফোন দিলাম কেন দেন, তারপর আমি তিথির সঙ্গে কি দুর্ব্যবহারটা করলেন?
কিছু কিন্তু আমি তিথিকে বলছি যে আমি গান শুনতেছি,
হ্যাঁ একটা গানটা আপনি গানটা কি চলে যাবে?
হ্যাঁ লাইভ লাইভ অনুষ্ঠানে গান গান
আবার শুনতে পারতেন, ডাউনলোড করাই আছে,
কিসের ডাউনলোড করা আছে
আপনি আবার শুনতে পারতেন, আপনি না করে তিথির সঙ্গে চরণ
সেটেল করি, তারপর বিরতিতে যাব, কিসের বিরতি? বিরতির
বিরতি
খেতা
পুরি, কতটা বিরতির টাকা আমি দেব,
বিরতির টাকা আমি দেবো, ঠিক আছে?
গানটা আপনি পরে শুনতে
পারতেন, আমি যখন বললাম যে আমি এই গানটা শুনবো, সখী ভাবনা কাহারে বলে গানটা যখন শুনবো, আমি গানটা যখন হেডফোনে
লাগাই, যখন
জানেন যে আমার বাসায় হেডফোন নাই, ঠিক আছে?
একটা ভক্ত যখন
হেডফোনের বদলে
তাকে অনেক সাহস সঞ্চয় করতে হয় রবি
ফোনের বদলে,
যে আসিফ ইন্দাস রবিকে ফোন
হেডফোনের
কাপে, ওই যে চিঠিটা লিখছে না সে কাঁপতে কাঁপতে লিখছে ইমোশনালি, ইমোশনে একটা ভক্ত যখন ফোন দেয় একই রকম ভাবে ইমোশনালি কাঁপতে কাঁপতে আপনাকে ফোন দেয়, তাকে একশো বাঘের সাহস মনে সঞ্চয় করে তারপর আপনাকে ফোন দিতে হয়, এবং অনেক বাধা বিঘ্ন পেয়ে যায় তারপর আপনাকেও সরাসরি ফোন দিতে পারেন, আমাকে ফোন দেয় একটু রবি ভাইকে দিবেন একটু কথা বলবো, সে এই আমি কথা বলতে পারবো না, আমি গান শুনতেছি,
আমি গান আমি
করেন না বস, আমি বলি গানটা পরেও শুনতে পারতেন। তিথি সেদিন সারা রাত কাঁদছে, আমি অনেক বুঝাইছি, আপনি বুঝাইলে হবে।
যাই তুমি একটু বলে তিথি, তিথিকে ফোন দিবা এবং তিথির কাছ থেকে আমরা মূল ঘটনা শুনবো।
অবশ্যই
ফাইলে আমি জায়গা পাবো।
অবশ্যই আমি তিথিকে ফোন
দিব। একটা বিরতির পর আবার ফিরে আসছি, মাঝখানে তিথিকে ধরো।
মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও।
তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রুবি, আমার সঙ্গে রয়েছেন নাইন বক্স কিং রাজীব হাসান। প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, তোমরা যদি ভাবো যে এই শোটা আমি বা আমরা টাকার জন্য করি, তাহলে তোমরা ঠিক ভাবো। এই শোটা আমরা টাকার জন্য করি, তবে আমরা বলতে আমি বুঝাচ্ছি রাজীব এবং জাহিদ, এই দুজন টাকার জন্য করে। আমি কেন এই শোটা করি? রাজীব বলল যে আমি বড় লোক, আমার প্রচুর টাকা আছে, এজন্য আমি টাকার জন্য শো করি না। রাজীবের কথা আংশিক ঠিক, আমার টাকা নাই এবং টাকা থাকার প্রয়োজনও নাই, কারণ আমি প্রায় সন্ন্যাসী ধরনের একটা জীবন যাপন করি। আমি
টাকা দিয়ে মিরপুরে একরাতলা বাড়ি কিনলে টাকার সংকট থাকে,
একটা জামা
একরাতলা করলেন
আমি
যখন
একটা সুতির পাঞ্জাবি দিনের পর দিন পরি গেরুয়া রঙের, এটাই আমার সন্ন্যাস জীবন। এবং আমি আমার জীবনকে অসম্ভব সিম্পল করে ফেলছি, আমি মানে দিনে এক বেলা ভাত খাই এবং সেটা সবজি দিয়ে।
বড় লোকরাই এক বেলা ভাত খায়, গরিবরা তিন বেলা ভাত খায়, সকালেও ভাত খায়, দুপুরেও ভাত খায়, রাতেও ভাত খায়, কারণ তাদের নাস্তা খাওয়ার উপায় থাকে না। ঠিক আছে, হ্যাঁ বলেন তারপর।
আমার আমি কোনো মোবাইল ফোন ব্যবহার করি না,
বড় লোকরা এখন মোবাইল ফোন ব্যবহার।
আমার ফেসবুক নেই,
ফেসবুক থাকে না তাদের।
আমার ছোট ভাই এবং আমার বাবা তিনজন মিলে একটা অ্যাকাউন্ট ইউজ করি টাকার অভাবে। তাহলে আমি কেন এই শো করি? আমি এই শো করি জাস্ট একজনের জন্য। এতদিন আমি তার নাম বলি, আজকেই আমি তার নাম বলবো। আমি এই শো করি তিথির জন্য। তিথি তুমি কেমন আছো?
আপনি কেমন আছেন?
হ্যাঁ তিথি,
হ্যাঁ
তুমি কেমন আছো?
ভালো আছি, আপনি কেমন আছেন?
আমি আমি এই যে তোমার সঙ্গে কথা বলতে পারছি, আমি এই মুহূর্তে কেমন আছি জানো? একটা মানব সন্তান জন্মের পর যতটা টেনশন ফ্রি থাকে, আমি ঠিক সেই রকম আছি, একদম নবজাতক। এবং
হ্যাঁ
তোমার সাথে
একদমই
তোমার সাথে
সন্তান জন্মের পর জন্মদিনের পোশাকেই থাকে। প্লিজ জন্মদিনের পোশাকে হাজির হন, একদম টেনশন ফ্রি থাকবেন।
তিথির সাথে আমার এই পবিত্র সম্পর্ক নিয়ে রাজীব
সেইদিন যে
ইঙ্গিত করবেন না,
সেইদিন যে আমি তুমি যে রবিভাইয়ের সঙ্গে কথা বলতে চাইলে আমি রবিভাইকে ফোনটা দিলাম, সেদিন যে তুমি রবিভাইয়ের সঙ্গে কথা বলতে চাইলা,
হ্যাঁ
আমি রবি ভাইকে ফোনটা দিলাম। রবি ভাই তোমার সঙ্গে কতক্ষণ কথা বলছে
আবার বলবেন?
সেদিন যে তুমি রবি ভাইকে কথা বলতে চাইলে, ফোন দিলা না শোর মাঝখানে, তারপর বললো আমি একটু রবি ভাইয়ের সঙ্গে কথা বলবো, বললো না, তারপর আমি রবি ভাইকে ফোনটা দিলাম, বুঝতে পারছো এই পর্যন্ত? তারপর রবি ভাই তোমার সঙ্গে কি ব্যবহারটা করছে?
একেবারে ধমক দিয়ে কথা বলছে, মনে হয় যেন আমার স্কুলে হেডমাস্টার
বলছে না, আমার এখন টাইম নেই এইসব শোনার, এই ডিস্টার্ব করার, যাও তো যাও আমি গান শুনতেছি, বলছে না আমি গান শুনতেছি, ডিস্টার্ব করো না তো, বলছে না। সেদিন তিথি সারা রাত কাঁদছে, তিথিদের এলাকায়, তুমি পুরান ঢাকায় থাকো না তিথি? তিথিদের এলাকায় কয়েকদিন থেকে পানি সংকট ছিল বস, জানেন? তিথিদের এলাকায় কয়েকদিন থেকে পানি সংকট ছিল, হঠাৎ করে সেই পুরান ঢাকায় পানির প্লাবন, হঠাৎ করে পত্রিকায় ছবি আসতে শুরু করলো পানিতে ম্যানহোলের ঢাকনা ডুবে গেছে। আপনি ডেলিস্টা খুলে দেখছেন, একটা রিক্সা উল্টে পড়ে গেছে, বন্যাটা কেন হয়েছিল জানেন?
তিথির কারণে।
তিথি কাঁদছে, মানুষকে কষ্ট দিয়েন না রবি ভাই, মানুষের মন হচ্ছে, মানুষের মন হচ্ছে কাচের মতো, ভেঙে গেলে গড়া যায় অনেক কিছুই, কিন্তু ভাঙা কাঁচ জোড়া লাগে না রবি, ভাঙা কাঁচ আর ভাঙা মন কখনো জোড়া লাগে না।
আপনার কথায় জাদু আছে।
কার কথায়? আমার না, রবির কথায়।
আপনার আপনার
রবি মানুষটা কেমন বলতো? একদম অনেস্টলি বলবা, কোন ভয় ডরহীন ভাবে, তোমার কি মনে হয় বলতো? বলো একদম ভয় ডরহীন ভাবে বলবা, কিরকম মনে হয়?
রবি ভাইয়া ভালো কিন্তু কম ভালো।
কেন কম ভালো? কি কারণে কম ভালো?
এই যে নর্মালি যদি কেউ ফোন দেয় তাহলে একটু কম খাবে,
খারাপ ব্যবহার করে। হ্যাঁ তারপর
তারপর আর কি বলবো,
বলে আমার সময় নাই, ডিস্টার্ব করবেন না।
আপনি কি আমাকে বকা খাওয়াতে চাইতেছেন?
রবি বকা দিবেন, রবি প্লিজ বকা দিবেন না, আপনি আপনার সত্যটা জানানো জরুরি। অনেক হয় কি আপনি তো এটা ভেতর থেকে চলে আসে, আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে আপনার ভক্তদের সঙ্গে বাজে বিহেভ করায়, কিন্তু আপনি বুঝতে পারেন না যে আপনি ভক্তদের সঙ্গে বাজে বিহেভ করে ফেলতেছেন। আপনি নিজে একটু আয়নার সামনে দাঁড়াতে হয় রবি ভাই, আয়নার সামনে দাঁড়ালে বোঝা যায় যে আমি কি।
না তিথি রাজীব যা বলছে সব ঠিক কথা, আমি আসলেই খারাপ।
না
তিথি আমাকে বলতে দাও একটু,
আর কোন কোন ভক্তের সঙ্গে কি কি করছেন বলেন,
আমাকে একটু বলতে দাও, আমি আসলেই খারাপ, আমি আসলেই তিথি খারাপ। আমার আমি কেন তোমার সঙ্গে ওই দিন ওই ব্যবহার করছি জানো তিথি?
কেন?
রবীন্দ্রনাথের একটা লাইন আছে, রবীন্দ্রনাথ ঠাকুর উনি একটা লাইন লিখছিল একটা কবিতা,
বলেন,
তোমাকে নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ও আমার ভালোবাসার ধন, তুমি আমার ভালোবাসার ধন তিথি, তোমাকে আমি একবারে পেতে চাই নাই, আমি তোমাকে বারবার হারাতে চাই, আবার ফিরে পেতে চাই, আবার হারাতে চাই, আবার ফিরে পেতে চাই। শরৎচন্দ্র কি বলছিল, বড় প্রেম শুধু কাছে টানে না, দূরেও ঠেলিয়া দেয়। আমি তিথি, তুমি যখন রাজীব যখন আমাকে বলল যে তিথি আপনার সঙ্গে কথা বলতে চায়, তিথি আমাদের কি কষ্ট লেগেছিল। আমারও একটা মোবাইল আছে, হয়তো সেটা রাজীবের মতো দামি ফোন না, আমারও একটা সিম কার্ড আছে, ওখানে আমারও মোবাইলে সংযোগ আছে, অথচ তুমি আমাকে ফোন না দিয়ে রাজীবকে ফোন দিয়েছ। আমি অভিমানে,
বারাক ওবামার নাম্বার পাওয়া সম্ভব, বারাক ওবামার নাম্বার পাওয়া বাংলাদেশে বসে সম্ভব, আসিফেন্দ্র ছবির নাম্বার পাওয়া সম্ভব,
আমি
আমি নিজেই আপনার নাম্বার জানি না, আপনার সাথে আমি 11 বছর ধরে চলাফেরা করি, এই পর্যন্ত আপনি আপনার নাম্বার দেন আপনি রাজীব নাম্বার দিবেন,
রাজীব আপনি একতরফা তিথির সঙ্গে কথা বলছেন, আমাকে একটা মিনিট
মিথ্যাশ্বাস কেন দেন,
কোথায় মিথ্যা,
আরেকটা কষ্ট পাবে
কি,
প্লিজ আপনার নাম্বারটা আমাকে দিন, মাঝে মাঝে দরকার হয় আপনাকে,
আমি 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 তোমাকে ওয়াকি টকি দেব, ঠিক আছে, ফোনে ফোনে কথা বলে আমরা পোষাতে পারবো না তিথি, মানে আমি তো আর রাজীবের মতো কোটিপতি না, সন্ন্যাসী মানুষ, একজোড়া ওয়াকি টকি থাকবে, হ্যাঁ তোমার ফ্রিকোয়েন্সি আমার ফ্রিকোয়েন্সি এক করা থাকবে, আমরা কথা বলবো তিথি। আমি 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 তখন সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, আমি কিরকম কষ্ট পেয়েছিলাম জানো,
কিরকম,
সকালবেলায় উঠে তুমি যদি দেখো যে তোমার দুইটা হাত নাই তাহলে তুমি যেরকম কষ্ট পাবা, বাথরুম করতে গিয়ে যদি দেখো সেখানে পানি নাই তাহলে তুমি যেরকম কষ্ট পাবা, খেতে বসে যদি দেখো যে ভাত আছে তরকারি আছে কিন্তু খাবার প্লেট নাই তাহলে তুমি যেরকম কষ্ট পাবা,
গোসল করে সব ভিজায় ডিজায় দেখলেন
পানি নাই,
কাপড় শুকনো কাপড় নাই,
শুকনো কাপড় নাই তাহলে যেরকম কষ্ট পাবা, একই রকম কষ্ট পেয়েছি যে তিথি তো আমাকেও ফোনটা করতে পারত, আমাকে না করুক জাহিদকেও করতে পারত, জাহিদকে না করুক এবিসির নাম্বারও করতে পারত,
আপনার পিএন নাম্বারটা দিয়ে দেন না, পিএ থ্রি, আপনার তো আবার পিএ অনেকগুলা, পিএ থ্রি
সেটা না করে তুমি রাজীবের মোবাইলে ফোন দিয়ে, আমার বুকে এত বেশি কষ্ট লেগেছে তিথি, আমি মনের ভুলে, আমি মনের ভুলে তোমাকে, আমি মনের ভুলে তোমাকে আমি একটু খারাপ ব্যবহার করে ফেলেছি তিথি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি যদি আমাকে ক্ষমা না করো তিথি আমি কথা দিচ্ছি আমি আর শো করবো না,
এরপর
শুধু বলো ক্ষমা করে দিয়েছো, আমি কিভাবে বুঝবো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো,
আপনার নাম্বারটা দেন আমি একটা মিস কল দিই তাহলে বুঝে যাবে,
না
এটা এটা ভালো,
হ্যাঁ অনেরে আমি
যদি তিথি তোমাকে যখন নাম্বারটা দিবে একটু আমাকে টেক্সট করে পাঠিয়ে দাও, 11 বছর ধরে একটা লোকের সঙ্গে ওঠা বসা করি এই পর্যন্ত নাম্বারটা দেয়নি,
না তিথি আমার কথা শোনো, সেটা হচ্ছে আমি যদি এখন অনেরে তোমার আমার নাম্বারটা বলি অনেক অনেক লোকজনের কাছে নাম্বারটা চলে যাবে,
আপনি আপনি ভালোবাসেন না,
অবশ্যই ভালোবাসি, তাহলে ভক্তদের অবস্থা এই রেডিও এবিসির মত হবে, কেউই লাইনটা পাবে না, তিথি আমি তোমাকে বলি তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি এক্ষুনি শো ছেড়ে চলে যাবো, তুমি আমাকে এমন ভাবে
বাংলাদেশে বসে বারাক ওবামার নাম্বার পাওয়া সম্ভব, আসিফেন্দ্র ছবি,
না ঠিক আছে আমি ঠিক আছে তিথি আমার ক্ষমার অযোগ্য অপরাধ আমি তোমার সঙ্গে করছি, তোমার সঙ্গে ফোন
রেখে আমি কিন্তু আরেকটা বিষয় রাগ করছি, আমি কিন্তু আপনাকে মেসেজ করছিলাম,
কোথায় মেসেজ করছিলাম,
ফেসবুকে,
ও ফেসবুকের ব্যাপারটা বলি তোমাকে,
ফেসবুকে সে নিজে চালায় না তো, ওটা তার 4 নম্বর পিয়ে চালায় তো,
ফেসবুকের ব্যাপারটা তো জানো যে আমরা আমরা আগে গরিব ছিলাম, আমি আর আমার ছোট ভাই একসঙ্গে একটা অ্যাকাউন্ট ইউজ করতাম, এখন আমাদের অবস্থা আরো খারাপ হয়ে গেছে, আমি আমার ছোট ভাই এবং আমার বাবা তিনজনই একই অ্যাকাউন্ট ইউজ করি, কারণ হয় কি যে আমার বাবা তো বুড়ো হয়ে গেছে, বয়স্ক লোক, করার সময় মেসেজ পেলে উনি মেসেজ পড়তে গিয়ে ডিলিট করে ফেলেন, মানে উনি তো কম্পিউটার এত ভালো বোঝেন না, ধরো রিড দিতে গিয়ে ডিলিট বাটনে চাপ দিয়ে ফেলে, হয়তো এই কারণে তোমার মেসেজটা আমি মিস করে গেছি। বা তিথি, তোমার মেসেজ আমি মিস করছি, কিন্তু তুমি তো আমার বুকে বাধাই করা ছবির মতো রয়ে গেছো।
আপনাকে তো কথা বলি,
আমি আমি আমার ম্যাট্রিকের সার্টিফিকেট লেমিনেটিং করে রাখি নাই, আমি তোমার নাম তিথি লিখে লেমিনেটিং করে মানি ব্যাগে রেখে দিয়েছি, তুই দেখতে চাও এটা? আচ্ছা তাহলে কালকে আসো এবিসি রেডিওতে, দেখাবো।
আমার কাছে টাকা নেই।
কিসের টাকা নেই? টাকা লাগবে না, তুমি যে কোনো রিক্সা দেখো।
আপনি লেমিনেটিং দেখানোর জন্য টাকাও চান?
আমি আরে ও আসবে ওর কাছে,
আসবে মানে
যে কোনো রিক্সালাকে বলবা,
ভক্তদের দেখা দেয়নি জন্য টাকাও চান,
যে কোনো রিক্সালাকে বলবা আমি রবিনগরের রাজকুমারী, আমার নাম তিথি, আমাকে নাও, তোমাকে সোনার মোহর দেওয়া হবে, এবং আমি রবিলাল, রাজকুমার রবিলাল, আমি নেমে কিসে রিক্সা ভাড়া, আমি তো টাকা ইউজ করি না, আমার
স্বর্ণমুদ্রা
মোহর আমি ওগুলি দিয়ে দিই।
জানেন আমার আম্মু আর আমার ভাইও না এসে ওটা শুনছে।
রাজকন্যাদের কি মা আর ভাই থাকে না? আপনি কি ভাবেন?
আরেকটা পয়েন্ট বস, ওই যে তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, রবীন্দ্রনাথের এই লাইনটাই পিক করলেন, এই লাইনটাই। আর রবীন্দ্রনাথ আর কিছু বলে নাই জীবনে?
কি বলছে?
তোমার এই করিয়াছে জীবনের ধ্রুব তারা, বলে নাই রবীন্দ্রনাথ? বলে নাই?
বলছে
নতুন করে পাবই বলে হারাই ক্ষণে ক্ষণ, এইটা কাজে লাগাইতে পারলেন, ধ্রুব তারা কাউকে বানাইতে পারলেন না।
আমি তিথিকে জীবনের ধ্রুব তারা বানাই নাই, আমি আপনাকে সত্যি কথা বলবো, কেন
বানাবেন না? তো আপনার তো চেঞ্জ দরকার।
না না,
আপনার তো চেঞ্জ দরকার। আপনার রানু, রানু আপনি কজনকে বানাইছেন এ পর্যন্ত?
কি
রানু কে সত্যিকার অর্থে বলেন, রানু কে আজকে বলেন রেডিওতে, বলেন রানুকে, আপনি একটুকে বললেন ইয়াকে বলছেন, মৌমিতাকে বলছেন, মৌমিতা তুমি রানু,
মৌমিতাকে আমি রানু বলি নাই, মৌমিতাকে আমি বলছি রানু, উদাহরণ দিছি যে রানু রবীন্দ্রনাথের চিঠি,
আমরা ওই জায়গাটা রিপিট করছি না, তুমি রানু, তুমি রানু, মৌমিতাকে আপনি বলছেন তুমি রানু। হ্যাঁ, আপনার কতজন রানু?
আমার রানু হচ্ছে তিথি, একদম পরিষ্কার কথা, তিথি হচ্ছে আমার রানু, রানু ও রানু।
হ্যাঁ,
কেমন আছো জানু? মৌমিতা, মৌমিতা
একজনকে ভুলে যাইতে রবি ভাই আপনার ঠিক 37 মিনিট 32 সেকেন্ড, আমি জাস্ট হিসাব করে দেখলাম, জাস্ট 37 মিনিট 32 সেকেন্ড লাগে একজনকে ভুলে যাইতে। আর পৃষ্ঠার একটা চিঠি লিখছে একটা মেয়ে, কোথায় ফেলছেন? ডাস্টবিনে?
আরে কেন ডাস্টবিনে,
বাস আমাকে দিন, আমি যত্ন করে রাখবো, আমাকে দিন, এই আপনাকে লিখছে তো,
বললাম
এই
আমার ম্যাট্রিকের সার্টিফিকেট আমি ল্যামিনেট করে রাখি,
ক্যান্টিনে ডাস্টবিনে ফেলে দিছেন না?
কিন্তু আমি
সিগারেট ধরাইছেন ওটা দিয়া, আগুন জ্বালায়া, চাহিদাটা কি বললো? একটা চিঠি, একটা মেয়ে নিজের হাত, এই যুগে এক লাস্ট, এই পৃথিবীতে লাস্ট কে কবে চিঠি লিখছিল আপনি জানেন?
কে?
নেপোলিয়ান লিখছিল,
নেপোলিয়ান একসঙ্গে লিখছিল, রাজীব সে চিঠি আমি তোমাকে, এটা তুমি রেডিও শোতে
বললো, আপনি ওই চিঠির কাগজে আগুন ধরার সিগারেট ধরাইছেন?
কোনটা? নেপোলিয়ানের চিঠিতে?
না না, মৌমিতা যে চিঠি পাঠাইছে,
মৌমিতার চিঠি আমার এখনো হাতে, আমি
জাহিদ এক্ষুনি বললো আমাকে,
জাহিদ এই কথা বলে না, আপনি জাহিদের মুখ দিয়ে এই কথা বলাবেন না রাজীব,
সো স্যাড,
আমি আপনাকে বলি বস,
সো স্যাড,
আমি আপনাকে বলি, আমি গতকাল রাতে আপনাকে ইনবক্স করছি, আমি গতকাল আপনাকে ইনবক্স করছি রাজীব, আমি সুইসাইড করব, আপনি বলছেন আর একটা দিন দেখেন, ঠিক আছে, একটা দিন পার হয়ে গেছিল, আমি সত্যি সুইসাইড করতাম যদি মৌমিতার এই চিঠিটা না পাইতাম, মৌমিতার চিঠি আমাকে নতুন করে বাঁচতে শেখাচ্ছে, মৌমিতার চিঠি আমাকে নতুন করে ভাবতে শেখাচ্ছে, আমি রাজীব
পাতা গুনব,
হ্যাঁ
পাতা গুনে দেখবে আসলে একটা পাতা কম আছে,
না 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 না,
কুমিরের বাচ্চা দেখা, কুমিরের বাচ্চা সাতবার,
রাজীব তুমি সাবধানে কথা বলবা, তুমি যদি মৌমিতার চিঠি নিয়ে আর একটা কথা বলো, তুমি যা খুশি তার চিঠি নিয়ে কথা বলতে পারো, কিন্তু মৌমিতার চিঠি নিয়ে একটা কথা যদি রাজীব বলো আমি তোমাকে কাঁচা খেয়ে ফেলবো। কিন্তু আমি, আমরা তিথির আলোচনায় ব্যাক করি, তিথিকে কেন আমি ধ্রুব,
একটা পাতা ছিঁড়ে ওটাতে আগুন লাগে, ওটাতে সিগারেট, আপনাকে লিখছে কিন্তু তারপরও চাঁদ হয়তো সবার জন্য আলো দেয় না, কিন্তু তারপরও আমরা অভাগারা একটু হলেও চাঁদের আলো পাই।
তিথি ওরফে রানু, শোনো আমি বলি তোমাকে, আমি ধ্রুবতারা কেন করি নাই আমি তোমাকে বলি, আমার হচ্ছে চোখের সমস্যা আছে, আমি দূরের জিনিস দেখি না, ধ্রুবতারা অনেক দূরে থাকে, তো আমি রাত্রে ওই ধ্রুবতারা হোক আর চাঁদ হোক আমি চোখে ঝাপসা দেখি, তো তুমি আমার জীবনের ঝাপসা কোনো বস্তু হয়ে থাকো, ঝাপসা কোনো তারা হয়ে থাকো এটা আমি চাই না, তুমি আমার বুকের ভেতর অন্তরের ভেতর মণিমাণিক্য হয়ে থাকো তিথি, এটাই আমি চাই।
সমাধান এটা বস, সমাধান হচ্ছে কি জানো, একটা বাইফোকাল চশমা, এইটা সমাধান না, চোখ ধা চোখ ঝাপসা হওয়া সমাধান,
বাইফোকাল চশমার টাকা তুমি দিবা,
চোখ ঝাপসা হওয়া সমাধান
তুমি দিবা, তোমার মতো আমার কি মানে পকেটে দুই
চোখ ঝাপসা হওয়া সমাধান, এটা না বস, এটা বাইফোকাল চশমা নেন, ঠিক আছে
ভাইয়া, তিথির ভালোবাসা আমাকে অন্ধ করে দিছে, আমি বাইফোকাল চশমা পরে সেই চোখ আর ভালো করতে চাই না।
রবি ভাইয়া,
হ্যাঁ বলো রানু।
আচ্ছা আপনার হৃদয় এখন পর্যন্ত কতগুলি মেয়ে আসছে?
খুব ভ্যালিড প্রশ্ন, বলেন।
আমার এই হৃদয়
গুনতে হচ্ছে, তো একটু ওয়েট করো, খাতা আনবো বস, খাতাটা ওই যে আপনার ডেস্কে যে খাতাটা আছে ডায়েরি, ডায়েরিটা নিয়ে।
আমার এই হৃদয়ে অনেক মেয়ে আসছে তিথি, অনেক মেয়ে, অনেক মেয়ে। আমি আমি বলি
আমার একটা ব্রেকে যাই, ব্রেকে আপনি গুনে ফেলেন
না, না না বস, আমি আমি তিথিকে প্রশ্ন উত্তরটা দিয়ে নিই, আমার হৃদয়ে অনেক মেয়ে আসছে, ঠিক আছে, হৃদয়ে আসছে, তারপর শরীরের বিভিন্ন রন্ধ্রপথে তারা বেরিয়ে গেছে, কানের ফুটো নাকের ফুটো দিয়ে বেরিয়ে গেছে। তুমি বেরোবো কিসের? তোমাকে তো আমি হার্টের যে মানে আমার
ব্লক
ব্লকটা আছে, ঠিক আছে, ওইটার ভেতর তুমি আমার হার্টের ব্লক, তুমি আমার হার্টের ব্লক, তুমি আমার রক্তের লোহিত কণিকা, তুমি আমার হাড়ের অস্থিমজ্জা,
তুমি তুমি আমার কিডনির বাই প্রোডাক্ট,
থাপকা থাপকা মনে করে বলবো কিডনির বাই প্রোডাক্ট কি, কিডনি লাগে কি কিডনি বাই পোকা, সুগার এগুলি কি বলেন, কিডনি বাই পোকা মানে বাই প্রোডাক্ট কেন সুগার হবে, তুমি আমার জিহ্বার আলজিহ্বা,
তুমি আমার গালের পাকাদারি,
আমার গালে কোন পাকাদারি আছে আপনার আছে, আপনার চাইতে আমি বয়সে দুই বছরের বড়, কিন্তু আপনার যে চুল দাড়ি সব পেকে গেছে বস, আমার এই সমস্যাটা নেই, বাট আমি চুল পাকানোর চেষ্টা করতেছি, কেন পাকানোর চেষ্টা করতেছি জানেন, কারণ রবীন্দ্রনাথের চুল পাকা ছিল, রবীন্দ্রনাথের রানুও ছিল, আমার রানুও আছে, শুধু চুলটা পাকতেছিলাম বলে তিথির সাথে আমি আগাতে পারছি না বস,
কলব ইউজ করা বন্ধ করে দেন।
আপনি তো আপনার রানা শুধু এই সপ্তাহে যে না, আগামী সপ্তাহে তো আরেকজন আসবে না,
আগামী সপ্তাহে কখনোই আসবে না, এই ঘন্টাখানেকের মধ্যে আসবে, এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করার মতো ধৈর্য আসিবেন দাস রবি নাই
নাই।
এখন তিথি তুমি কি চাও, তুমি কি চাও বলো তো, তোমার চাওয়াটা কি?
আমি আর কি চাইবো,
তুমি চাও যে রবি তোমাকে চিরদিন ভালোবেসে যাবে, এটা চাও?
কে না চায় যে তাকে সবাই ভালোবাসি,
খুবই তিথি মেয়েটা বড় দুঃখী বস, কষ্ট দেন না
তিথি, তুমি ভালো থাকো, আমার অপরাধ হয়েছে তোমার ফোন কি বলে আমার ফোন মানে আমি তখন আসলে মানে ওটা আমি নিতে পারিনি, তুমি রাজীবের মোবাইল ফোন দিছো, আমি আমি দুঃখ প্রকাশ করছি তিথি, এবং আজকে শোটা আমি তিথিকে উৎসর্গ করছি, কালকের শোটাও যেটা হবে সেটাও তিথিকে উৎসর্গ করছি, জেবিএসবি তারপরে যাহা বলি বসো যা শো হবে সব তিথিকে উৎসর্গ করা হইল, এটি 9.2 এই ফ্রিকোয়েন্সিতেও তিথিকে উৎসর্গ করা হইল।
আর রানু, রানু
রানু মানে
রানু
রানু
রানু প্রশ্নটার সমস্যা সমাধান হয়,
রানুটা কে বস
বলেন, এটা বলেন
রানুটা কে,
ফাইনালি বলেন যে রানু অমুক,
রানু বলে কেউ নাই, রানু মিডিয়ার সৃষ্টি, হ্যাঁ রানু এবং ভানু দুইটাই মিডিয়ার সৃষ্টি, ওগুলো আমাদের অলস মস্তিষ্কের কল্পনা মাত্র, ভালো থাকো তিথি, আই লাভ ইউ, ভালো থাকো, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো।
মেন্টোস বাতি
জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও।
তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন দা ইনবক্স কিং রাজীব হাসান,
এবং আমার ইনবক্সে খুবই সম্প্রতি একজন আমাকে নক করেছে এবং তার সঙ্গে আমার কিছু কথোপকথন হয়েছে, সেই কথোপকথনগুলো আমি বলছি। তার নাম হচ্ছে রিমু। রিমু আমাকে প্রথমে নক করে যে কথাগুলো বলেছে, তিন চারটা লাইন, সেই তিন চারটা লাইন বাদ দিয়ে আমি বাকিটা পড়ছি। সেই তিন চারটা লাইন আমি সবার শেষে বলবো, কেন সবার শেষে পড়ছি সেই গল্পটা তখনই বোঝা যাবে। রিমু আমাকে কথোপকথনের এক পর্যায়ে বলেছে যে রবি ভাই যে আপনাকে কথায় কথায় খ্যাত বলে, আপনি প্লিজ এটাতে মন খারাপ করবেন না, আপনি মোটেও খ্যাত না। তখন আমি তাকে লিখছি না রবি ভাই আমাকে খ্যাত বলে এটাতে আমি মন খারাপ করার কোনো কারণই নাই, কারণ আমি অবশ্যই খ্যাত, আমি জানি আমি খ্যাত, এবং এটা নিয়ে আমার মধ্যে কোন ধরনের কুসংস্কার নাই বা কি বলবো যে আপত্তি নাই। খ্যাত তো হইতেই পারে, একটা মানুষ আনস্মার্ট হইতেই পারে, একটা মানুষ মফস্বল থেকে উঠে আসতেই পারে, সবাই তো শহরে হবে না,
সেটাই মানে। এবং আমি এটাকে সমর্থন করি যে কারণ আপনি একটা ইকো ফ্রেন্ডলি মানুষ, ঠিক আছে। ধরেন আমাদের ঢাকা শহরের ইট কাট কনক্রিটের জঙ্গলে আপনি যখন আসেন, আমার মনে হয় যে একটা সর্ষে ক্ষেত আমার পাশে আসলো,
একদম মনে হয় একটা গোয়াল ঘরের,
হ্যাঁ মানে, এবং আপনার গা দিয়ে একটা গোয়াল ঘরের গন্ধ বের হয়, যে গন্ধটা আমি ভীষণভাবে মিস করি, ঠিক আছে। এবং আমাদের সেই কিচেনের বদ্ধ গন্ধের চাইতে আপনার গা দিয়ে যে গোয়াল ঘরের গন্ধটি বের হয় সেটি এত ইকো ফ্রেন্ডলি, এবং আপনার কাছে আসলে মনে হয় যে আমার গ্রামে যাওয়ার দরকার নাই, আমি আশুলিয়ার কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে। আছে না যে আপনি বাসের জানলা দিয়ে গ্রাম দেখেন, ঠিক আছে, ট্রেনের জানলা দিয়ে ক্ষেত দেখেন, আমি তেমনি আপনার পাশে আসলাম, কেন বারবার আপনার কাছে ছুটে আসি, কেন বারবার আপনাকে, আমি গ্রাম দেখিনি, এবং বারবার আমার পক্ষে নাইট করছে, জার্নি করে, ডে করছে, জার্নি করে, ট্রেনে জার্নি করে কিংবা প্লেনের জানালা থেকে গ্রাম দেখা সম্ভব না প্রতিদিন, কিন্তু আমি প্রতি মুহূর্তে একবার করে, প্রতিদিন একবার করে গ্রামের ছোঁয়া পেতে চাই, এবং আপনার কাছে আসলে আমি সত্যিকারের গ্রামের ছোঁয়াটা পাই, মানে অদ্ভুত রকমের একটা গ্রাম। এবং
প্রবলেমটা কি বলছি, প্রবলেমটা হচ্ছে
গোয়ালঘরের যে গন্ধটা আসছে বস, এখন তো মানে বাংলাদেশ থেকে গোয়ালঘর উঠেই যাচ্ছে, গরু এখন
ফ্রেশনার ইউজ করেন, যে বডি স্প্রে ইউজ করেন মার পাবেন
না।
আপনার প্রবলেম হচ্ছে আপনি যে ব্যাখ্যাগুলো দিলেন, আমিও তাকে এরকম ব্যাখ্যা দিয়ে বলছি আমি খ্যাত, এবং এটা নিয়ে আমার মধ্যে কোন ধরনের দ্বিধা নাই,
দ্বিধা থাকা উচিত না।
হ্যাঁ হ্যাঁ, সে লিখছে
হ্যাঁ
ডেফিনেটলি না, আপনি অনেক কিউট। আমি তখন উত্তর দিচ্ছি হাসছি,
মানে এটাকে একটা ছেলে লিখছে
না একটা মেয়ে,
আচ্ছা
হাসছি মানে এটা হচ্ছে নিজেকে পরিহাস করা,
পরিহাস করা, রাইট। হ্যাঁ তারপর লিখছে কিউট, বানানটা কি লিখছে বস,
কি সি ইউটি,
ও আচ্ছা।
আমি তখন বিদ্রুপের হাসি হিসেবে লিখছি যে খ্যাতের সঙ্গে কিউটনেসের কি সম্পর্ক,
হ্যাঁ
সে উত্তর দিচ্ছে অবশ্যই সম্পর্ক আছে, আপনাকে কোন সাইড থেকেই খ্যাত মনে হয় না, কোন দিক দিয়ে মনে হয় আপনিই বলেন। তখন আমি ব্যাখ্যা দিচ্ছি অনেক দিক দিয়ে আমাকে খ্যাত মনে হয়, আমার উচ্চারণের রংপুরে টান আছে, আমি কথা বলতে চচ্ছার রংপুরের লোক চছ উচ্চারণ করে চা বলে, কারণ চা
না বস, আপনার উচ্চারণে রংপুরের টান নাই, তবে
আমি
রংপুরের লোকেরা খুব চমৎকার ভাবে কথা বলে, এবং রংপুরের রংপুর চিটাগাং রাজশাহীর লোকদের ভাষা এত মধুর, পৃথিবীতে এরকম মধুর ভাষা খুব কম আছে, কিন্তু
ঠিক আছে ঠিক আছে,
কিন্তু আপনার সমস্যা অন্য জায়গায়, সেটা আমি পরে বলতেছি আপনাকে।
আমার উচ্চারণে রংপুরিয়া টান আছে,
মোটে আপনার
আমি স্মার্টলি কথা বলতে পারি,
এই যে এই জায়গাটাই হচ্ছে এই এই শব্দটাই খুঁজতেছি, সেটা হচ্ছে যে স্মার্ট কে আপনি বলতেছেন স্মার্ট স্মার্ট, ঠিক আছে, স্মার্ট কে আপনি বলতে স্মার্ট, এই জায়গাটা একটা প্রবলেম আছে, উচ্চারণ হচ্ছে স্মার্ট স্মার্ট না স্মার্ট স্মার্ট, ঠিক আছে।
আমি
দয়া করে রংপুরকে এর মধ্যে টাইনেন না বস, একাদশে, ঠিক আছে, একাদশে রংপুরকে টাইনেন না প্লিজ, কেন রংপুরকে টান।
হ্যাঁ তারপর হচ্ছে কথা বলতে গেলে সব প্যাচ লেগে যায়, তোতলামি করি
না, তো তোতলামি তো আপনার প্রবলেম না, তোতলামি আমার
প্রবলেম না, আমার প্রবলেম
না, আমার প্রবলেম
আছে তোতলামি। এবং সে বিনা বাক্য ব্যয়ে সব মেনে নিচ্ছে, আমি যা যা বললাম সে বলছে হ্যাঁ আপনার মধ্যে সব সমস্যা
আছে, কিন্তু আসল সমস্যার কথা তো বস লেখেন নাই,
এটার জন্য এটার সাথে খ্যাতের কোনো সম্পর্ক নাই একদম, এরকম প্রবলেম অনেকেরই আছে, এর মানে না যে আপনি খ্যাত।
আচ্ছা খুশি আপনি,
না না খুশি আরো
কি আছে পড়েন না বস।
আচ্ছা আমি বললাম তারপর আমি লিখছি খ্যাত হইলে প্রবলেমটা কি, সেটাই তো বুঝতেছি না, সবাইকে স্মার্ট হইতে হবে, ওই যে স্মার্ট
স্মার্ট স্মার্ট
আমি উচ্চারণ করতে পারি সরি সে লিখছে স্মার্ট হওয়ার তো দরকার নেই বাট আপনি খ্যাত না আমি বললাম আমাকে খ্যাত হইতে দিবা না জীবনে কিছুই তো হইতে পারলাম না ও লিখছে যা হইছেন তাতেই চলবে খ্যাত হওয়ার দরকার নেই আর আপনি দেখেছেন আপনার হেয়ার কি সুন্দর সিল্কি সিল্কি রবি ভাইয়ের চুল ম্যাগি নুডলসের মতো বাট তাও ভালোই লাগে আমি তখন শুধু হাসছি এবং থ্যাংকস বলছি বলছে বাট হাউ ডু ইউ নো তুমি তো কখনো আমার মাথায় হাত দাওনি তুমি কিভাবে জানলা যে আমার চুল সিল্কি আমার চুল সিল্কিটা জানার
তার আগে সে কিভাবে জানলো যে আমার চুল ম্যাগি নুডলসের মতো
খুবই মেয়েরা খুবই রহস্যময় বস
মেয়েটা কি এটা আমি জানতে চাচ্ছি
মেটা লিখছে আমি আপনার পিক তো দেখেছি
আপনার পিঠ
পিক মানে ছবি সংক্ষেপে মানে আমরা আমার এই জেনারেশনটা সংক্ষেপে পিক লেখে আপনাদের জেনারেশনটা আপনার কি লেখেন সিন লেখেন সম্ভবত আর চুল সিল্কি বোঝার জন্য মাথায় হাত দেওয়ার দরকার হয় না
রাইট
আমি লিখছি আসলে আমি এই ব্যাপারে খুবই অনভিজ্ঞ সে তখন হাসছে হা হা আপনার এই কথাটা অনেক কিউট লাগে আমি তখন একটা লজ্জা পাওয়ার ইমো দিছি
ওকে কিউট কোম্পানি চাকরি করে
পয়েন্ট এখানেই বস পয়েন্ট এখানেই এখন এখন শুরু হচ্ছে এই আসল গল্প
বলেন
আমি তাকে কঠোরভাবে প্রমাণ করার চেষ্টা করতেছি আমি খ্যাত সে বলে না আপনি খ্যাত না সে রেগে যাচ্ছে আমার উপর না আপনি নিজেকে খ্যাত কেন বলতেছেন কারণ আমি তো খ্যাত খ্যাত নিজেকে খ্যাত বলবেন না তো কে বলবে এটা কি বলে না আপনি খবরদার নিজেকে খ্যাত বলবেন না যে মেয়ে আমাকে এত গভীরভাবে ভালোবাসে যে একটা চলজ্জান্ত প্রতিষ্ঠিত খ্যাতকে খ্যাত হিসেবে দেখতে চায় না সেই মেয়ের পর লিখছে আর রবি ভাইকে বলবেন যেন মাঝে মাঝে উনি একটু ইনবক্সটা চেক করে তখন আমি তাকে লিখছি তুমি তো আমাকে খ্যাতি বানাইলা আমি কি রবির পিয়ে না তো আমি খ্যাত কিভাবে বানালাম আর আপনি পিয়ে কেন হবেন আরে আপনি অনেক জোরে চিৎকার দিয়ে বলবেন মনে করবেন যে আপনি ওনার বস আমি তখন লিখছি না ঠিকই আছে ঠিকই বলছো আমি আসলে রবির পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আচ্ছা আমি রবিকে বলবো যে তুমি যে তাকে অজস্র নক করে যাও সে যে রিপ্লাই দেয় না তাতে একটা মেয়ে কষ্ট পায় তোমাকে যেন রিপ্লাই দেয় এটাই তো আমার কাজ সে তখন বলছে না এটা আপনার কাজ না আর আপনি খ্যাত না আমি তখন লিখছি না আমি খ্যাত আমি খ্যাত 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 আমি খ্যাত টু দি পাওয়ার ইনফিনিটি তখন সে লিখছে নো ওয়ে আপনি খ্যাত না 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 অনেকগুলো না লিখছে
আপনাকে নানা ডাকছে শেষ পর্যন্ত কোন সমস্যা নেই তারপর দাদু নানু এটা ডাকা যেতেই পারে হ্যাঁ তারপর কি ফাইনালি
যে মেয়ে আমাকে এত ভালোবাসে সেই মেয়ে আমাকে কেন নক করছে জানেন প্রথম ম্যাচটা বলতেছে রাজীব ভাইয়া আপনি আমার তরফ থেকে রবি ভাইয়াকে একটা অনেক জোরে অনেক জোরে বকা দেবেন কজ সে কেন মেসেজ দেখে না আর ভাইয়া আপনাকে আমার অনেক ভালো লাগে বাট রবি ভাইয়ার মতো না আপনি বিশ্বাস নিলে পড়েন
আচ্ছা মেটার নাম
রবি ভাই এটা হচ্ছে বাস্তবতা কিছু কিছু মানুষের জন্ম হয়
আচ্ছা ঠিক আছে আমি আমি
আপনি তো আপনি তো চলচ্চিত্র বানাইছেন চলচ্চিত্রের কথা হচ্ছে আউট অফ ফোকাস সিনেমা দেখেন না নাইট নেকেন আছে তার পিছনে অনেক এক্সট্রা আছে কোনদিন দেখছেন এক্সট্রা কি আছে
আপনি মানে এক্সট্রা তো
আমি এক্সট্রা
আচ্ছা
আমি হচ্ছি আউট অফ ফোকাসে দাঁড়ানো জন্মদিনের ইয়ে হচ্ছে দাদু বাবা মা আর তাদের নাতি কেক কাটতেছে তাদের আশেপাশে অনেক আত্মীয় স্বজন দূরে দাঁড়িয়ে আমি সেরকম আউট অফ ফোকাসে দাঁড়িয়ে থাকা এরকম একটা চরিত্র আর যে দাদুটা ওটা আপনি
আচ্ছা আমি আমি রাজীব আপনার সম্পর্কে আমাদের সম্পর্কে
এবং এইটা নিয়ে রয়েছে আমার মধ্যে কোন দ্বিধা নাই দ্বিধা নাই কেন আমি আপনাকে বলি মানে আমরা তো অনেকদিন ঐশীর নাম নিইনি আজকে ঐশীর নাম আমি নেই কালকে আমি ঐশীকে একটা কথা বলতেছি সে আমরা বললাম না যে আমি শো করবো না আর হোটেলে কথা বলতে বলতে হঠাৎ করে যে হইল সে বলল সিরিয়াসলি আপনি কেন শো করতে পারছেন আমি তখন বললাম দেখো সব জিনিস সব মানুষের জন্য না আমি মানুষটা এক্সট্রোভার্ট না আমি খুবই ইন্ট্রোভার্ট আমি খুবই নিজের মনের মধ্যে থাকতে পারছি আমি এতটাই ইন্ট্রোভার্ট এতটাই আত্মকেন্দ্রিক এতটাই ইন্ট্রোভার্ট যে আমি কারোর সঙ্গে মিশতে পারি না আমি তোমাদের সঙ্গে ঠাট্টা ফাজলাম করি জন্য আমি পরিচিত মানুষদের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারি কিন্তু একটা অচেনা লোক তার সঙ্গে আমি মোটেও মিশতে পারি না। আমি ছেলেবেলায় একদিক দিয়ে আমাদের বাসায় আত্মীয় স্বজন আসতো, আমি আরেক দিক দিয়ে পালা যেতাম, কারণ এই ভয় যে আত্মীয় স্বজনের সামনে আমাকে দাঁড়াইতে হবে। আমি সেই ইন্ট্রোভার্ট যে কখনোই বিশ্ববিদ্যালয় জীবনে তার টিচারদের কাছে গিয়ে বলতে পারেনি যে ম্যাডাম আমার এই প্রবলেম বা এটা আমি বুঝতেছি না। বাট এটা বিশ্ববিদ্যালয় জীবনে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই করে, ম্যাডামদের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে, আমার কখনোই যাওয়া হয় নাই। আমি সেই ইন্ট্রোভার্ট যে সবসময় ক্লাসের সব শেষের বেঞ্চিতে একা বসতে চাইছে। রেডিও জিনিসটা বসা আমার জন্য না, আমি সিরিয়াসলি বলতেছি।
আপনাকে তো গতকালকে বরখাস্ত করা হয়েছে, গতকালকে না গত
সপ্তাহে। চিঠি দেন, রেডিও জিনিসটা আমার, রেডিও হইতে হয় আপনার মতো এক্সট্রোভার্ট। আমার কাছে বলার মতো কোনো গল্পই নাই, আমি ওই শিখে এটাই বলছি। আমার আমি যে রেডিওতে আসে একটা গল্প বলবো, সেটা তো ইন্টারেস্টিং হইতে হবে। আমি গল্প বলতে গেলে সেটা হবে বিদ্যাসাগরের চটির মতো একটা খুবই বোরিং গল্প, যেটা গল্প আমাদের শ্রোতারা পছন্দ করবে না।
কি যেন বলছে যে
অর্ধেন্দু
শেখর, অর্ধেন্দু শেখর বস, এটা না রাজীব আসলে প্যাথেটিক ছিল বস। অর্ধেন্দু শেখরের গল্পটা গত সপ্তাহে বলে, গত সপ্তাহের শোটা আমি শুনলাম, মানে যেটা আমাদের এ যাবৎকালের সেরা শো, ওই জায়গায় জাস্ট একটা খুঁত ছিল এই আপনার অর্ধেন্দু শেখরের যে দীর্ঘ গল্প আপনি ফেঁদে বসছেন। এবং আপনি বিশ্বাস করবেন না, আমার মা ঘুমাতে পারে না, তাকে ডাক্তার ঘুমের ওষুধ দিছে, ডিনামাইট প্রুফ ঘুমের ওষুধ, মানে ওই ওষুধ খেয়ে ডিনামাইট ফাটলেও নাকি ঘুম আসবে না। এবং এটা পরীক্ষিত বস, আমাকে আমি ঘুম পাড়ায় নেট থেকে ডিনামাইটের সাউন্ড ডাউনলোড করে বাজায় শুনেছি, আমার ঘুম ভাঙে নাই। কিন্তু আপনার ওই অর্ধেন্দ্র শিখরের ওই গল্পের সময় মানে মৃত্যু শুনতেছিল বাসায় রেডিওতে, আমার মা উঠে বসছে, মৃত্যু শুনতেছিল হেডফোনে, আমার মা তারপর উঠে বসছে, এত বোরিং ছিল বস। আপনি হয়তো খেয়াল করে তাই থাকবেন যে আমাদের জনসংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে। আমার ধারণা যে কেবল ঘুমন্ত মানুষ না, পরকালে চলে যাওয়া কিছু মানুষ আপনার ওই অর্ধেন্দু শেখর মুস্তফির গল্প শুনে উঠে খাড়া গেছে। মানে আসে না বস, কারো কারো শো এত বোরিং হয় যে মানুষ ঘুমায় পড়ে,
একদম ডেফিনেট।
আপনারটা এত বেশি বোরিং ছিল যে মানুষ খাড়াই গেছে, মানে ঘুমন্ত মানুষ দাঁড়িয়ে গেছে। তবে আমি আপনার ব্যাপারে
না না আপনি আমার ব্যাপারে বলবেন, কিন্তু আমি আমার ব্যাপারে শেষ করে নিই, আপনি আমার ব্যাপারে বলবেন। কিন্তু হয় কি, আমি তো আরজে না, কিন্তু নিশ্চয়ই আমার একটা পরিচয় আছে কোন একটা জায়গায়, একটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা হচ্ছে আমার লেখালেখির জায়গা,
লেখালেখির জায়গা।
আমি নিজেকে খুবই
মানে যে জায়গাটা আপনি মানে হ্যাঁ বুঝছি,
আমি
আপনার ইনবক্সের অন্তরালের যে লেখালেখির জায়গা, ওই জায়গা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো
চোখের সামনে যখন দেখি না রবি ভাই যে আমি আসলে অপাঙ্কেয় ঈশ্বরের জন্য,
আপনি অপাঙ্কেয় না রাজীব,
বাহুল্য আবর্জনা বা কি বলবো, এটা শোর একটা মানে কি বলবো, এটা শোর হচ্ছে নেগেটিভ চার্জ। এই শোটা আপনি তুলে নিয়ে যান, আমি নেগেটিভ চার্জ দিয়ে সেটাকে ডাউন করে নিয়ে আসি,
একদম। এই প্রথম আপনি পুরো শোতে,
এবং আমি যখন দেখি বৈশাখে আপনাকে এক ছয়টা আট ডজন ইলিশ পাঠানো হয়, আপনাকে এই ভক্ত গিফট পাঠায়, ওই ভক্ত গিফট পাঠায়, তখন আমার কাছে সেই উপলব্ধিটা আসে যে রবি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারছে, সেই ক্ষমতা রবির আছে,
রাইট?
তার জন্য ভক্তরা আট পাতার চিঠি লেখে,
চিঠি লেখে,
এর আগে তুমি, হ্যাঁ এর আগে আরেকজন লিখছে,
এর আগে একটা ছেলেও লিখছে,
ছেলেও লিখছিল,
এর আগে আগামী সপ্তাহে
নীল অপরিচিত নামের একটা মেয়ে, সে আপনাকে ইনবক্সে দীর্ঘ ইয়ে
পাঠাইছে, হ্যাঁ।
কিন্তু রাজি তোমাকে পাঠায় না কেন, কারণ তোমার সেই যোগ্যতা নাই,
রাইট?
এই আজকে তো
না
আমার হাইট এখন 5 ফুট 3 ইঞ্চি
কম,
5 ইঞ্চি
কমে
গেছে, প্লিজ আমাকে আর ছোট বানাবেন না,
আমি অবশ্যই ছোট বানাবো। আমি আপনার সম্পর্কে দু একটা কথা বলবো, একটু একটু মন দিয়ে শুনুন। আমি এবং পিদা ভাই খেয়াল আছে যে আমাদের এক সিনিয়র ফ্রেন্ড একদিন হঠাৎ করে মানে আমরা দুজন কারণ বাজারে আসলাম, আসার পর যেটা হইল যে পিদা ভাই চলে যাবে, আমাকে জাস্ট ড্রপ করে সে চলে যাবে এবং আমিও চলে যাব। আমরা প্রথম আলোর সামনে নামলাম, আমি দেখলাম যে আপনি একটা সিঁড়িতে বসে রয়েছেন, আপনার ডান সাইডে একটা মেয়ে বসা, বাম সাইডে একটা মেয়ে বসা, ঠিক আছে? আপনি একজনকে বলছেন মেজো বউ, আরেকজনকে বলছেন ছোট বউ, ঠিক আছে? তা আমি বললাম, তারপরে আপনি গল্প বলতেছে যে এর গুলশানে কয় কাঠা জমি আছে, এ হচ্ছে আমার মেজো বউ, আরেকটা মেয়ে একলাবতী, সে আপনার জন্য একটা বাগান বাড়ি কোথায় জানো দিনাজপুর না কোথায় জানো কিনে রাখছে, এবং সেই বাড়ির নাম হচ্ছে অবনী বাড়ি নাই। কেন সেই এই বাড়ির নাম দিয়েছে? যাতে আপনি এবং এই মেয়ে যখন বাগান বাড়িতে থাকবেন, অন্য তৃতীয় কোনো মানুষ যাতে গিয়ে সেখানে বিরক্ত না করে, এই জন্য আপনি সেই বাড়ির নাম দিয়েছেন অবনী বাড়ি নাই। এটা আপনার নামটা দেয়া, একটা মেয়ে তার বাগান বাড়ি সে আপনার জন্য কিনছে, মানে কি তার বাবা কিনছে এবং মেয়েকে দিছে এবং মেয়ে বলছে যে সেখানে সে আপনাকে কিনে থাকবে। তো দুই, আপনার যে মেজ বউ তার সঙ্গে আপনি তর্ক করতেছিলেন, মেজ বউ আপনাকে বলতেছিল, মানে যে মেয়েটা আপনার মেজ বউ হবার জন্য আসছিল, সে আপনাকে বলতেছিল যে গুলশানে তার যে পাঁচ কাঠানা ছয় কাঠা জমি আছে তার অর্ধেক সে পাবে, কারণ তার একটা ভাই আছে বোন আছে, আপনি অর্ধেক না আপনি থ্রি ফোর দাবি করতেছিলেন। এবং বেশ, আমরা যেমন লাউয়ের দোকানে গিয়ে লাউ দাম করি, মাছের বাজারে গিয়ে মাছ দরদাম করি, আপনি একদম খুব স্বাচ্ছন্দ্যে দরদাম করছিলেন। তা মানে এটা একটা মানে অবিশ্বাস্য দৃশ্য। এবং আমার কাছে এটা মেজ বউ, এটা ছোট বউ, বড় বউ কি জানে? বড় বউ বলতে আমি বুঝিয়েছি যে আপনার অরিজিনাল যে স্ত্রী, তখন আমি শুনলাম যে না, বড় অরিজিনাল স্ত্রীকেও আপনি বড় বউ বলেন, ওইটা আর একটা আমি, তার সঙ্গে আপনি এরকম কিছু বিষয় নিয়ে দরদাম করছেন। আমি সেদিন রাত্রেবেলায় সাড়ে তিনটে একটা স্ট্যাটাস দিচ্ছি, আপনি চারটার দিকে লাইক দিচ্ছেন, এবং আপনি তো রাত জাগেন না আমার মতো। আমি বললাম রাজীব এত রাত্রে লাইক দিল বলে আমি আপনাকে নক করলাম, আপনি কি বললেন? রাত চারটার সময়, বস আমি খাচ্ছি। এত রাত্রে কি খাচ্ছেন? ভাত খাচ্ছি। এত রাত্রে ভাত খাচ্ছেন? তখন বললেন বস আমার সাথে না একটা মেয়ের পরিচয় হয়েছে, মেয়ের নাম হচ্ছে ম বা মু, ওকে আমি বলছি আমার ডান হাত,
আপনি গত সপ্তাহে মেন পুরো নামই বলছেন এবং তারপর থেকে সে আমাকে
ঠিক পারে না, সে আমাকে খাওয়াই দিচ্ছে, ভোর ছয়টা পর্যন্ত খাওয়াই দিচ্ছে। গত সপ্তাহে দেখলাম একটা মেয়ের সাথে সামনে দাঁড়ায় আপনি কথা বলতেছেন, আমি নাম না বলি, ঠিক আছে? আমি চিনি না, চিনি না আপনি আমাকে পরিচয় করাই দেন না। এবং আপনি একটা পর্যায়ে বললেন যে জানো তোমার সাথে দেখা হবে দেখে আমি একটা বডি স্প্রে কিনছি। তুমি তা হাসতে হাসতে গড়িয়ে যাচ্ছে, যে কথা তো আপনি সব মেয়েকেই বলেন, সব মেয়েকেই বলেন এই কথা, রাজীব ভাই নতুন কিছু বলেন। তখন আপনি কি করলেন? আপনি পকেট থেকে সত্যি সত্যি একটা বডি স্প্রে বের করে নিজের গায়ে দিলেন, ও মেয়েটার গায়ে একটু চিটে দিলেন, ঠিক আছে? আজকে যখন নীল অপরাজিতা আসছিল চালু লতাতে, ঠিক আছে, নীল অপরাজিতাকে আপনি কি বললেন?
কি বললাম?
যে আসো একটা ছবি তুলি।
তারপর
ঠিক আছে, এবং তাকেও বললেন যে তুমি আসবে বলে। নীল বলল আমি আসবো, এটা তো আপনি জানতেন না যে আমি আসবো, এটা তো রবি ভাইয়ের সাথে আমার ঠিক হয়েছে যে আমি আসবো। তখন আপনি নীলকে বললেন যে দেখো তুমি রবি ভাইকে ফোনে জানিয়েছো, কিন্তু আমি আমি যে তোমার জন্য অন্তর্যামী, তুমি আসবে আমার অন্তর কাঁপবে না বলে আপনি পকেট থেকে বডি স্প্রে বের করে নীলের গায়ে দিলেন, আপনার গায়ে দিলেন, এবং বেশ ঘনিষ্ঠ অবস্থা আপনি ছবি তুললেন। রাজীব সমস্যা, আপনি আমার একটা সমস্যা ধরছিলেন, এখন আমি আপনার একটা সমস্যা ধরি। আমার আর আপনার দুজনের সমস্যা একই রকম, ব্যক্তিগত জীবন আমরা দুইজনই লুজার, ইকোনমিক্যাল দিক থেকে আমরা দুজনের লুজার, জীবনে তেমন কিছু দুজনের কেউই করতে পারিনি, দুজনেরই জীবনে নানান ধরনের হতাশা আছে, দুর্দশা আছে, অনিশ্চয়তা আছে, আনসার্টিনিটি আছে, এবং আমরা কেউ হ্যাপি না আমাদের জায়গা, এবং আমরা দুজনই সবসময় প্রতিনিয়ত যেটা উপলব্ধি করি যে আমাদের আসলে অনেক কিছু করার ছিল এবং আমরা করতে পারলাম না, এবং করতে পারলাম না করতে করতে জীবনের প্রায় টু থার্ড সময় চলে গেছে, এখন আপনারও স্বাস্থ্য ভেঙে গেছে, আমারও স্বাস্থ্য ভেঙে গেছে, এখন আপনিও একটি স্ট্যাটাসের বাইরে কিছু লেখার উৎসাহ পান না, আমি একটি স্ট্যাটাসের বাইরে কিছু লেখার উৎসাহ পাইনি, এবং দিনে দিনে সেই স্ট্যাটাস লেখার উৎসাহ হারাই যাচ্ছে, এখন আমরা কলাম টাইপের সামাজিক সচেতনতামূলক জিনিস লিখি। এই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য আমি এবং আপনি দুজন দুইটা নাটক করি, ওই নাটকে কখনো কখনো আপনি আপনার প্যান্টের পকেট থেকে বডি স্প্রে বের করেন, ওই নাটকে অংশ নেওয়ার জন্য কখনো কখনো আমি কাউকে রানু কাউকে ধ্রুবতারা ডাকি, আসল জায়গাটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেশন। আপনি আমাকে গালিগালাজ করেন সত্যি, আমি আপনাকে গালিগালাজ করি, আমি আপনাকে বলি খ্যাত, আপনি আমাকে বলেন বুড়া ভাম, ঠিক আছে? বাট দিন শেষে, দিন শেষের ব্যাপারটা কিরকম, দিন শেষের ব্যাপারটা হচ্ছে যে আমাদের আসলে এই শহরে বস কোথাও কিচ্ছু করার নাই, কোথাও যাবার নাই, কোথাও খাবার নাই, কোথাও ঘুরবার নাই। এইটা আমার আর আপনার দুজনের জন্য একটা হতাশা ঝাড়ার ফ্রি কেন্দ্র হয়ে গেছে। একটা মাইক, আমরা কথা বলতেছি, হ্যাঁ, শয়ে শয়ে শ্রোতারা শুনতেছে আমাদের যাবতীয় হতাশা। এবং এই যে আমার ভেতরে যে এই যে শিশুর মতো রাগ, আপনার ভেতরে যে শিশুর মতো রাগ, এই রাগটা কেন? এই রাগটা হচ্ছে আমাদের জীবনের হতাশা থেকে। আমি চাই মিউজিকটা চেঞ্জ করো। আমি মানে আমাদের এই দুজনের ঘটনা থেকে বা এই দুজনের ঘটনার মতো অনেকটা, এই দুজনের ঘটনার মতো একটা কবিতা আছে। আমি আমাদের শ্রোতারা যারা ভাবে যে রবি এবং রাজীবের সম্পর্ক খুবই খারাপ, রবি এবং রাজীবের মধ্যে সাপে নেউলে সম্পর্ক, দুজন দুজনকে দেখতে পারে না, তাদের জন্য বলি যে আমরা আসলে দুজনকে প্রচন্ড ঘৃণা করি, এটা সত্যি। আবার এই সন্ধ্যার পর যখন মানে একটা সন্ধ্যার পর রাজীবকে না দেখলে ভালো লাগে না, এবং রাজীবের সঙ্গে আটটা নয়টার দিকে মোটামুটি গালি গালাজ করে রাজীব আমার এই কথা বলে আমি এই কথা বলে গালি গালাজ, আর জীবনে কোনোদিন রাজীবের কাছে আসবো না। প্রত্যেকটা শো শেষে আমি জাহিদকে বলি দেখো আমি রাজীবের সাথে শো করতে পারছি না, সরি। আপনি বলে যান এই আমি আর পরের শোতে নাই। তারপরেও পরের সন্ধ্যায়, তারপরেও পরের সপ্তাহে রাজীবকে না পেলে অথবা রাজীব যদি রবিকে না পায় তাহলে মনে হয় কিসের রোগ লাগি, কাল লাগি, প্রাণ হায় হায় করছে। আমি একটা কবিতা পড়ে শোনাতে চাই। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, চলে যায় দিন আমাদের অসুখের ধার দিনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দেই গঞ্জিকাতে, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুতব কোথায়, ফুল কি হবেই তাতে, সে তো অনেক পরের কথা, টান দেই গঞ্জিকাতে। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে, রাগ চড়ে যায় মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি, করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক। ট্রিবিউট টু রাজীব হাসান এন্ড ইটস এ ট্রিবিউট টু মাইসেলফ অলসো।
সেটাই, এই বিশাল শহরটা, ঢাকা শহরটা এত বড় রবি ভাই, কখনো আমি ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কখনো আমি যাইনি। আমার মনে আছে আমি প্রথম ঢাকায় যখন আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে, আমি গাবতলিতে নামছিলাম, রংপুর থেকে গাবতলিতে আসতে লাগছিল 8 ঘন্টা, গাবতলি থেকে আমি যাত্রাবাড়িতে গেছিলাম, গাবতলি থেকে যাত্রাবাড়িতে যেতে লাগছে 8 ঘন্টা। আমার পাশে বসে থাকা বন্ধুকে বলছিলাম ঢাকাটা, রংপুর থেকে ঢাকার দূরত্ব যত বড় ঢাকা শহরটা ততই বড়, ঢাকা শহরটা আসলে অনেক বিশাল বড়। ঢাকা শহরটা আমি এখনো ঢাকা শহরটা অনেক জায়গায়, আমি বলি না যে আমি গুলশান, সত্যিকার অর্থে আমি গুলশানে নিয়ে যান হারায় যাবো, আমি গুলশান চিনি না ঠিক মতো, আমি বনার নেম ঠিক মতো
এখনো বলবেন যে আপনি গুলশান চিনেন না,
আসলেই চিনি না।
যে আপনি প্রতি সপ্তাহে দুইবার তিনবার করে গুলশান যাচ্ছেন, গ্লোরিয়া জিন্সের কফি খাচ্ছেন,
গ্লোরিয়া জিন্সের সেই, আচ্ছা বাদ দেন,
আচ্ছা গ্লোরিয়া জিন্সের গল্পটা আমি বলি। গ্লোরিয়া জিন্সের গল্পটা কি আমি আগে কখনো বলছিলাম রাজীব?
জানি না।
গ্লোরিয়া জিন্স আমি প্রথম কবে যাই আমি বলি, আমি এটিএন নিউজে গেছি, আমার একটা শো নিয়ে আলোচনা হচ্ছে, মিটিং হচ্ছে, তো এখানে আমার কিছু বড় লোক বন্ধু বান্ধব আছে, এরা দেখে আলাপ করতেছে যে এরকম রাত্রে একটা পার্টি আছে গ্লোরিয়া জিন্সে। তো গ্লোরিয়া জিন্সে, আমি আবার জিনিস যে গ্লোরিয়া জিন্স কি, এটা কি জিন্সের দোকান? মানে ওরা সবাই হাওয়া করা
জিন্সের প্যান্টের,
জিন্সের প্যান্টের দোকান। আমি ভাবছি যে একটা কথা জিন্সের প্যান্টের জন্য, ওরা সবাই বেশ একটা তাচ্ছিল্যের হাসি আসলো, গ্লোরিয়া, হ্যাঁ জিন্সের প্যান্ট, জিন্স পাওয়া যায় মুক্ত, ঠিক আছে। আমি না খুব ব্যাকুল হয়ে গেলাম, যেহেতু জায়গাটা গুলশানে, তখন এক গুলশান গুলশানরা বেগমকে আমি ফোন দিলাম, আচ্ছা গ্লোরিয়া জিন্স নামে কি কোনো জিন্সের দোকান আছে? ও না, আরো হেসে কুটি কুটি, যা আপনি পারেন না, এটা একটা কফি শপ, কফি শপের নাম
গ্লোরিয়া জিন্স,
মানে এটা কেমনে হয়? হ্যাঁ, কফি শপের নাম গ্লোরিয়া জিন্স, সেখানে এক কাপ কফির দাম 1200 টাকা। তারপর আমি পুরো গল্পটা বললাম, শুনে ওর মন খারাপ হয়ে গেল, বন্ধুরা আপনাকে ইনভাইট করে না? আমাকে ইনভাইট করেনি, আমাদেরই কোন এক বন্ধু জন্মদেশে, আমি ইনভাইট করিনি, বলে চলেন আপনাকে আমি নিয়ে যাবো। গ্লোরিয়া জিনিসের সবচেয়ে দামি কফিটা আমি আপনাকে খাওয়াবো এবং আমরা একটা মারবো। এবং আমরা তাই করতেছিলাম, মানে আমি চিনি নাও আমাকে গুলশান মোড়ে দাঁড়াইতে বললো, এখান থেকে গ্লোরিয়া জিনিস নিয়ে গেল, আমরা কফি খাচ্ছি। কিছুক্ষণ পর দেখে আমার বন্ধুরা দলে বলে ঢুকলো এবং তারা উকি ঝুঁকি মেরে দেখছিল এবং এরপর যথারীতি সেই মেয়েটাকে নিয়ে একটা স্ক্যান্ডাল ছড়িয়ে গেল সর্বত্রই। এ হচ্ছে গ্লোরিয়া জিনিসের গল্প।
সেটাই
1200 টাকার ওই কফিতে বসে আমি কোন
মজা পান নাই, যেটা আপনি পাঁচ টাকা
চায়ের দোকানে চা যেতে পাই। মানে রুচি খারাপ হয়ে গেলে যা হয় আর কি মানুষের। আর তবে আমি পৃথিবীতে মানে আমি অনেক দুঃখী মানুষ দেখছি, যেমন একটা মেয়ে আছে দুঃখী, ঠিক আছে, কারণ তার বয়স 41, এটা তার জীবনের সবচেয়ে বড় দুঃখ। আর একটা মেয়ে দুঃখী কারণ তাকে আমি হয়তো কোনোদিন রানু বলে ডাকি নাই। এরকম এত বড় বড় দুঃখ নিয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে আর সেখানে আমার আর আপনার দুঃখ কতই সামান্য বলে।
সেটাই, সেটা ভেবে উঠলে নিজেদের অনেক সুখী মনে হয়, কিন্তু এটাও ঠিক এই বিশাল শহরে, এই বিশাল 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 বড় ঢাকা শহরের, এই বিশাল আয়তনের শহরে আমাদের কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই। আমরা বিদায় নিব, যেতে যেতে শুনব সুমনের গান, গানওয়ালা, কারণ আমাদের জীবনে হাসি নেই, আনন্দ নেই, শুধু কষ্ট আছে, শুধু দুঃখ আছে, আর আছে একজন গানওয়ালা। সেই গানওয়ালার গান শুনতে শুনতেই আজকে আমরা ফিরে যাব, আবার হয়তো ফিরে আসব, কিন্তু ওই যে জয় গোস্বামী লিখছে লাইনটা, হয়তো ফিরে আসবো তাতে কার কি যায় আসবে, হয়তো কারোই কিছু যায় আসবে না, কিন্তু হয়তো কারো কারো যায় আসবে, হয়তো কেউ আজকে প্রতিজ্ঞা করছে আর এসোটা শুনবই না, কিন্তু তারপর শুক্রবার হলে 11:20 বাজলে সে ঠিকই শুনবো না করেও হয়তো ঠিকই 89.2 টিউন ইন করবে। তাদের জন্যই আমরা আসি, তাদের জন্যই আমরা বারবার আসব।
ও গানওয়ালা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। ও গানওয়ালা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে, চলে গেছে গান শুনিয়ে। ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে, চলে গেছে গান শুনিয়ে। এই পাল্টানো সময়, এই পাল্টানো সময়ে সে ফিরবে কি ফিরবে না জানা নেই। গানওয়ালা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। কৈশোর শেষ হওয়া, কৈশোর শেষ হওয়া, রং চঙ্গে স্বপ্নের দিন চলে গেছে রং হারিয়ে, চলে গেছে মুখ ফিরিয়ে। এই ফাটকাবাজির দেশে, এই ফাটকাবাজির দেশে স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই। গানওয়ালা আর একটা গান গা, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। ও গানওয়ালা আর একটা গান গা, আমার আর কোথাও যাবার নেই, কিছু করার নেই।
মেন্টোস বাতি জ্বালাও।